জেরুজালেমের পাথরের দেয়ালগুলো সেই রাতে অদ্ভুত রকমের নিস্তব্ধ ছিল। শীতের শেষ প্রহরে যে বাতাস বইত, যে বাতাসে জলপাই গাছের পাতারা কানাকানি করত এবং মাউন্ট মরিয়ার ঢাল বেয়ে নেমে আসা শীতল স্রোত প্রতীকের গায়ে কাটা দিয়ে উঠত, সেই বাতাস নেই সেই রাতে যেন পৃথিবী নিজেই নিঃশ্বাস বন্ধ করে ফেলেছিল নিজের, যেন পৃথিবী জানে এই রাতের পর আর কোনো কিছু আগের মতো থাকবে না। যিহোয়াকিম যিহুদের রাজা তার প্রাসাদের সর্বোচ্চ কক্ষের জানালায় দাঁড়িয়েছিলেন। তিনি নগরকে দেখছিলেন না, তিনি দেখছিলেন নগরের অন্ধকারকে, দেখছিলেন সেই অন্ধকারের মধ্যে যে আলো জ্বলছিল সেই আলোকে। কোন গৃহস্থালীর সাধারণ মশাল নয়, কোন উৎসবের প্রদীপও নয়, বরং হিন্নম উপত্যকার দিক থেকে উঠে আসা সেই লাল আভা যা দেখলে বুকের ভেতরে কোথাও একটা শীতল স্রোত নেমে যায়। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তার পেছনে মোমবাতির আলোয় রাজকক্ষটি দীর্ঘ ছায়ার মধ্যে ডুবেছিল। দেয়ালে ঝুলানো পর্দাগুলোর নিচ থেকে উঠে আসা কোন অদৃশ্য বায়ুতে সামান্য কেঁপে ওঠে তা। জি হওয়া কি এম কম্পন লক্ষ্য করল, তার ঠোঁটটু কুচকে গেল, কপালও কুচকে গেল, কিন্তু কিছু সময় পরেই তার পুরো কপাল সমতল হয়ে গেল। বছরের বছর পর ধর এই শহরের রাজাসে তার ভয় পাওয়ার অভ্যাস নেই। সেটা ভারী চেয়ারে বসল, পাশে রাখা মদের গ্লাস বা পাত্র সে তুলে নিল। মদের সেই রাত এবং মদের সেই রং সেই রাতে তার কাছে অদ্ভুত মনে হল, যেন রাত যেমন আরো বেশি গাঢ়, মদও বেশি আজকাল, যেন পানীয় নয় হয়তো রক্ত বা অন্য কিছু। সে চোখ বন্ধ করল। হিন্নম উপত্যকা সেই রাতে আগুন জ্বলছিল, এটি নতুন কোনো ঘটনা নয়। বাল দেবতাকে উৎসর্গ করে সব সময় শিশুদেরকে বলি দেওয়া হতো। এই উপত্যকার আগুন জ্বলে আসছে বহু বছর ধরে, বিভিন্ন রাজার আমলে, বিভিন্ন নামে, বিভিন্ন প্রতিশ্রুতির আড়ালে, কিন্তু সব আগুনের মূলে এই এক অন্ধকার। টোফেতের বেদি জেরুজালেমের দক্ষিণ প্রান্তে, যেখানে হিন্নম উপত্যকা কিদ্রন উপত্যকার সাথে মিশে, সেখানে পাথর কেটে তৈরি বেদির চারপাশে বড় বড় প্রস্তর খণ্ড দাঁড়িয়ে আছে যেন প্রহরী তারা। পুরনো, অনেক পুরনো, এমন পুরনো যে তা পড়তে পারে এমন কেউ এই পৃথিবীতে আদতে বেঁচে আছে কিনা জানা মুশকিল। বেদির সামনে দাঁড়িয়ে ছিল 20টি পরিচর্যাকারী, তাদের পরনে কালো লেনিনের পোশাক, বুকের কাছে কাটা, পিঠের দিকে খোলা, মাটি পর্যন্ত ঝুলে পড়া, মাথা কোনো আবরণ নেই, তাতে চুল খোলা, কিছুটা অবিন্যস্ত এবং প্রতিটা মুখে একটি করে নির্দিষ্ট অভিব্যক্তি, যা কোনো ভক্তি নয়, ভয় নয় বা উত্তেজনা নয়, বরং এক ধরনের শীতল শূন্যতা, যেন এই কাজ তারা এতবার করেছে যে তাদের ভেতরে কোনো অনুভূতি আর বাকি নেই। প্রধান পুরোহিত এগিয়ে এল, ক্ষীণকায় তার মুখের চামড়াগুলো পাকানো একদম চট লেগে, এই বয়সে তাকে মানুষের মতো দেখায় না, মনে হয় যেন পাথর এবং মাংসের মাঝামাঝি লেগে থাকা কোন সত্তা। তার হাতে একটা পোড়া মাটির পাত্র, পাত্রের মধ্য থেকে ধোয়া উঠছে, গাঢ় নীল কালো, যে ধোয়ার গন্ধ শ্বাসে নিলে মাথার পেছনের দিকটা ঝিমঝিম করে। এবার সে মন্ত্র পড়তে শুরু করল, তার কণ্ঠস্বর নিচু, অত্যন্ত নিচু, কিন্তু আশ্চর্যজনক ভাবে উপত্যকার পাথরে পাথরে প্রতিধ্বনিত হচ্ছিল সেই শব্দ, যেন শব্দগুলো বাতাস বহন করছে না, পাথর বহন করছে। মন্ত্রের ভাষা কিন্তু হিব্রু নয়, অ্যারামেকও নয়, এমন কোন ভাষা নয় যা এই উপত্যকার কোন সাধারণ মানুষ বুঝতে পারে। বেদের পাশে দুটি ছোট পাথরের খাঁচা রয়েছে, খাঁচার মধ্যে কিছু আছে, যা আছে তা মানব শিশু, ছোট কম্পনশীল, যা শ্বাসের শব্দ রাস্তার নিস্তব্ধতাকে কাটিয়ে দেয়, ছোট মানব সন্তান। তারপরে কিছু কি শোনা গেল? না, শোনা গেল না। বেদির আগুন হঠাৎ অনেক উঁচুতে উঠে গেল, মাটি থেকে 7 হাত উঁচু। আমি আবারও বলি, মাটি থেকে 7 হাত উঁচু এবং তার রং পাল্টে গেল, কমলা থেকে গাঢ় লাল, গাঢ় লাল থেকে বেগুনি, বেগুনি থেকে এমন একটি রং যার জন্য মানুষের ভাষায় কোনো শব্দ নেই। পুরোহিতরা একসাথে পিছিয়ে গেল এক পা, শুধু প্রধান পুরোহিত স্থির হয়ে রইল। তার মুখে সেই শূন্য ভাব আর গভীর কালো অন্ধকার। তার চোখে আগুনের প্রতিফলন জ্বলছে ঠিকই, কিন্তু তার চোখের মনিতে কোনো আলো নেই, যেন কাচের চোখে আগুন প্রতিফলিত হচ্ছে শুধুমাত্র। ধোঁয়া আরো উঠতে লাগল, উপত্যকার অন্ধকার আরো গাঢ় হল। ইয়ারা মিয়া সেই রাতে ঘুমাননি, তিনি বাড়ি জেরুজালেম থেকে কিছুটা দূরে অনেক আগেই তৈরি করেছিলেন, সেই বাড়িতে ছিলেন তিনি, বেনিয়ামিন গেটের কাছে। ছোট বাড়ি, অনারম্বর বাড়ি, পাথরের দেয়াল এবং মাটির মেঝা, কিন্তু এই বাড়িতে ঢুকলে এক ধরনের ভার অনুভব হয়, যেন শুধু পাথর এবং মাটি নয়, প্রতিটা ইটে কোনো দীর্ঘ দুঃখ লেগে রয়েছে। তিনি মেঝেতে বসেছিলেন, কোনো মোমবাতি নেই, চারদিকে ভীষণ অন্ধকার, কিন্তু তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। হয়তো কোনো শব্দ যা এত নিচু যা মানুষের কান হয়তো শুনতে পায় না, যে শব্দ শুনতে পায় শুধু যে শুনতে চাইছেন এবং যে শোনাতে চাইছেন তারা। ইয়ারে মিয়ার বয়স তখন মধ্য বয়সী, চুল তার পাকতে শুরু করেছে, চোখের কোণে রেখা পড়েছে, কিন্তু তার হাতের শক্তি কমে নেই, তার কণ্ঠের শক্তি কমেনি, তার শুধু চোখের মধ্যে এক ধরনের ভার জমেছে, যে ভার যা ঘুমালে যায় না, খাওয়া দাওয়া করলে যায় না, কথা বললেও যায় না। তিনি দেখেন এবং দেখানোর চেষ্টাও করেন, কেউ দেখে কেউ সেটা দেখে না, এটাই তার ভার। তিনি জানেন হিন্নম উপত্যকায় কি হচ্ছে এখন, তিনি জানেন ওই বেদিতে কোন আচার পালিত হচ্ছে, তিনি জানেন এই শহরের রাজা কোন পথে হাঁটছে, এবং তিনি জানেন এই সব জানার মানে শুধু এই যে তিনি জানেন কি আসতে যাচ্ছে, এবং সেই জ্ঞান তাকে ঘুমোতে দেয় না। তার পাশে একটা লাঠি রাখা, মাটিতে একটা পাথরের পাত্রে অল্প একটু পানি, তিনি সেই পানি নিজের চেহারা ছুড়ে মারলেন। বাইরে রাতের পাখি ডাকছে, একটি মাত্র পাখি, তারপর নিস্তব্ধতা। ইয়ারা মিয়া নিস্থির এবং স্তব্ধ, তার মনের মধ্যে শব্দ আসছে, স্পষ্ট জোরালো শব্দ, যেন কেউ তার কানের পাশে দাঁড়িয়ে বলছে, কিন্তু পাশে কেউ নেই, শুধু কণ্ঠ, শুধু শব্দ। শব্দগুলো অনেক ভারী, ভীষণ ভারী সে শব্দ। গৃহ কি সভাকক্ষে তরবার বসেছে সেই রাতে, গৃহ হাকিমের সভাকক্ষে কখনো দিনের বেলা এই ধরনের আসর বসে না, এটা একটা নতুন অভ্যাস, দিনের দরবার নয় রাতের দরবার, যেন দিনের আলোয় যেসব কথা বলা যায় না সেগুলো রাতে বলা সহজ। সভাকক্ষে 10 জন সভাসদ, সবাই উঁচু পরিবারের, সবাই জেরুজালেমের সবচেয়ে পুরনো বংশের প্রতিনিধি, তাদের পোশাকে সোনার কারুকাজ, গলায় মূল্যবান পাথরের মালা, কিন্তু সেই রাতে তাদের মুখে যে ভাব ছিল তা বিত্তের নয় বরং উদ্বেগের। উত্তরের খবর ভালো নয়, বলল এলেনান, জিহুয়া কিমের ঘনিষ্ঠ পরামর্শদাতার একজন, তার গলার স্বর নিচু রাখার সে চেষ্টা করছে, কিন্তু রাতের নিস্তব্ধতা শব্দগুলোকে আরো ভাসিয়ে তুলেছে। সে এটাও বলল, ব্যাবিলনের সৈন্যরা সিরিয়ার সীমানায়, সিরিয়ার সীমানায় তারা 10 বছর ধরেই আছে, জিহুয়া কিম বলল। তার কণ্ঠে অবজ্ঞা, সেই আগের মতো, কিন্তু যে অবজ্ঞা দিয়ে মানুষ নিজের ভেতরে অস্থিরতা ঢাকে, সেই অবজ্ঞা দিয়ে নিজের অস্থিরতা কিন্তু সে ঢাকল, কিন্তু তা প্রকাশ্যে কি করে ফেলেছে? মহারাজ এবার ভিন্ন, তাকে বলল আকিকাম, বয়স্ক মানুষ, অত্যন্ত সাবধানী সে, নেবুকাদনেজারের কারমেশিয়ার যুদ্ধের পর, কারমেশিয়ার কথা আমাকে আর বলবে না। জি হুয়াকিম হাত তুলে তাকে থামালো, এই কথা বলে, মিশর আছে ফরাওনেকো। তখন উত্তর এলো, ফরাওনেকোর সৈন্যরা পিছু হচ্ছে। এলেনাথ বলল, তার গলায় এখন উদ্বেগ থাকার কোন চেষ্টাই নেই, কারণ নেবুকাদনেজারের কথা শোনার পরে তার ভেতরটা একদম নড়ে উঠেছে। সে বলল, নেবুকাদনেজার ইউফ্রেটিস পার করেছে। এই কথাটা যখন সে প্রশ্ন আকারে ছুড়ে দিল, পুরো সভা একদম শান্ত হয়ে গেল। এই যে শান্ত, এই শান্তটা অস্বস্তিকর এক শান্ত। যিহোয়াকিম তার মদ তার পেয়ালায় ঢালল, ধীরে ধীরে সেটা সে পান করল। তার হাতে কোনো কাপড় নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু একটু বেশি সময় নিল সে। তারপরে সে বলল, আমাদের কাছে ইয়াহুয়ের মন্দির আছে, এই নগর অজেয়। এই কথায় সভাকক্ষে কেউ সায় দিল না, আবার কেউ প্রতিবাদ করল না। তারা জানে এই কথার পেছনে কোনো বিশ্বাস নেই, আছে শুধু অহংকার, শুধু একটা মানুষের নিজেকে বোঝানোর চেষ্টা আছে। মোমবাতির আলোয় সভাকক্ষের দেয়ালে তাদের ছায়া আরো দীর্ঘ হচ্ছে। পরদিন সকালে ইয়েরেমিয়া মন্দির প্রাঙ্গণে এলেন। কোন মন্দির? টেম্পল অফ সলোমন। টেম্পল অফ সলোমনের বাইরের প্রাঙ্গণে সেই সকালের লোকে ভর্তি, ব্যবসায়ী, পুরোহিত, তীর্থযাত্রী, সাধারণ মানুষ, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। টেম্পল অফ সলোমনের পাথর সকালের আলোয় সোনালি দেখাচ্ছে, উপরে সোনার প্রলেপ ঝরমর করছে। তখন ইয়েরেমিয়া দাঁড়ালেন টেম্পল অফ সলোমনের প্রবেশদ্বারের সামনে। তিনি কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠ উঁচু নয়। শুরুতে তিনি চিৎকার করেন না, কিন্তু তার কণ্ঠে এমন কিছু আছে যা মনোযোগ টানে। যে কারোর কোন স্বাভাবিক মানুষের কণ্ঠে যা থাকে না, এই কণ্ঠে রয়েছিল সেই জিনিস। তিনি বললেন, শোনো জেহেদার মানুষ, শোনো জেরুজালেমের বাসিন্দারা। লোকজন থেমে গেল, তার আস্তে আস্তে জড়ো হতে লাগল। তিনি বললেন, টেম্পল অফ সলোমন তোমাদের রক্ষা করবে না, এই মন্দিরের নামে তোমরা মিথ্যে বলেছ। এই টেম্পল অফ সলোমনের দেয়ালের আড়ালে তোমরা নিরাপদ মনে করছো নিজেদের, কিন্তু তোমরা কি দেখছ না? দেখছ না কি করছো তোমরা? হিন্নম উপত্যকায় তোমরা কি করছো? সেই বেদিতে আগুন জ্বালাচ্ছ কার নামে? কার নামে সেই বেদিতে আগুন চালিয়ে নিজেদের সন্তানদেরকে তোমরা উৎসর্গ করছ? ভিড়ের মধ্যে নড়াচড়া হল, সে আবার এসেছে, এরকম একটা শব্দ বেরিয়ে এলো। কেউ বলল সে কথাটা নিচু, একদম নিচু গলায়, আবার কেউ তাকে বলল, আরে পাগল নামি এসছে। আরেকজন বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনে কোনো লাভ নেই। তারপরও ইয়েরেমিয়া কথা বলতে লাগলেন, তার কণ্ঠ ধীরে ধীরে উঁচু হল, কান্নার মতো নয়, রাগের মতো নয়, বরং এক অদ্ভুত দৃঢ়তার সাথে, যে দৃঢ়তা শুনলে পেটের ভেতরের অস্বস্তি হয় মানুষের, যা ভয় ধরিয়ে দেয়। মিথ্যা বেদিতে বলি দিয়ে তোমরা ভাবছ বৃষ্টি আসবে, ভাবছ কাল ফসল ফলবে, ভাবছ শত্রু পালাবে, কিভাবে ভাবছ তোমরা? আমি তোমাদের বলছি, যা আসতে যাচ্ছে তা তোমরা কল্পনা করনি এখনো। পুরোহিতদের একজন বলল, পশু, তুমি একজন পশু। মন্দিরের প্রধান পশুশক বিহের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, তুমি থামো। সে বলল, একদম থামো তুমি। ইয়েরেমিয়া থামলেন না। একজন ব্যক্তি হাত তুলল, দুজন পেছন থেকে এগিয়ে এলো, তারা হচ্ছেন রক্ষী। সেই সকালে টেম্পল অফ সলোমনের প্রাঙ্গণে যা ঘটল তা পুরো জেরুজালেম দেখল। কিন্তু পরদিন সকালে যখন ইয়েরেমিয়াকে ছেড়ে দেওয়া হল, তিনি আবার ফিরে এলেন এবং আবার কথা বলতে লাগলেন, অর্থাৎ তাকে জেলে ভরানো হয়েছিল এবং ছেড়ে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় প্রাসাদের ভেতরের কক্ষে যিহোয়াকিম একটি সংবাদ পেল, দূত এসেছে খুব নতজানু হয়ে। সে বলল, মহারাজ, আজ টেম্পল অফ সলোমনের প্রাঙ্গণে ইয়েরেমিয়া। ব্যাস এইটুকু বলার পরেই তাকে থামার ইশারা দিল। যিহোয়াকিম বলল, সে জানে। দূত একটু অবাক হল। দূত বলল, সে কি বলেছে আপনি জানেন? যিহোয়াকিম জানালার দিকে তাকালেন, বাইরে সন্ধ্যার আলো মিলিয়ে যাচ্ছে, জেরুজালেমের ছাদগুলো একে একে অন্ধকারে ডুবে যাচ্ছে। সে যা বলার সব সময় তা বলে, তাকে তা বলতে দাও, এ কথা বলল রাজা। তার কণ্ঠে তখনও ছিল অবজ্ঞা, কিন্তু আজ সেই অবজ্ঞা আগের মতো নিখুঁত নয়। দূত সেখান থেকে চলে যায়। জিহুয়া কি মেকা দাঁড়িয়েছিল, সে জানালা থেকে সরে এলো, ঘরের মাঝখানে দাঁড়ালো, চারদিকে মোমের আলো, মূল্যবান আসবাব, দেয়ালে রেশমি পর্দা, সব তার এই সব কিছু তার শক্তির প্রমাণ। কিন্তু সেই মুহূর্তে এই সব কিছু তাকে শূন্য মনে হল। হঠাৎ তার অনুভূতি হল এই সব কিছু মূল্যহীন। সে মাথা ঝাঁকাল, নিজেকে বুঝালো, এই শহর আমার, এই রাজত্ব আমার, কোন নবীর কথায় আমি কখনো কাঁপব না। ব্যাস আবারও নিজের অহংকারকে একটু গরিমা দিল, সে ঘুমিয়ে পড়ল। এবং এই ঘুমে সে একটি স্বপ্ন দেখতে পায়। সে একটি মাঠে দাঁড়িয়ে আছে, মাঠের মাঝখানে একটি গাছ, গাছটি বড়, অসম্ভব বড়। তার গুড়ি এত মোটা যে 100 মানুষ হাত ধরেও ঘিরে ধরতে পারবে না এই গুড়িকে। তার শাখা প্রশাখা আকাশ ছেয়ে ফেলেছে, এত বিস্তৃত যে মাঠের কোন এক অংশে আলো নেই, সব অংশের ছায়া। এবং সেই ছায়ায় পাখি বসে আছে, অনেক পাখি, এত পাখি যে শাখাগুলো ভেঙে পড়ার মতো অবস্থা, কিন্তু পড়ছে না। পাখিগুলো কালো, সবগুলো কালো, এবং কোনো পাখি ডাকছে না। তারা সবাই স্থির হয়ে বসে আছে এবং তাদের সবার চোখ জিহুয়া কিমের দিকে। সেটি পিছিয়ে যায়, তখন গাছের শিকড় নড়ে ওঠে, মাটি ফেটে ওঠে, শিকড়গুলো মাটি থেকে বেরিয়ে আসে, কিন্তু শিকড় নয়, তারা একজন সাপ, মোটা, দীর্ঘ, কালচে, বাদামি। তাদের চামড়ায় কোনো আঁশ নেই, মসৃণ ও ভেজা। তারা মাটিতে ছড়িয়ে পড়ে এমন ভাবে এবং পেঁচিয়ে উঠে এমন ভাবে আর এমন ভাবে একজনকে জড়িয়ে ধরে, যা দেখার পরে সবকিছু শুধু থরথর করে কাঁপে আতঙ্কে। গাছটি কেঁপে উঠল, পাখিগুলো একসাথে ডানা মেলে উড়ে গেল, কিন্তু তারা আকাশে উড়ল না, তারা চারদিকে উড়তে লাগলো, ঘূর্ণি তৈরি করল, এবং তাদের ডানার শব্দ এত তীব্র হল যে জিহুয়া কিম কান ঢাকতে বাধ্য হল। তখন সে দেখল নিজের মাথার মুকুট, তার রাজমুকুট, তার মাথার মুকুট, সোনা মণিমাণিক্য দিয়ে বসানো সে মুকুট ধীরে ধীরে ভারী হচ্ছে, এবং তার পা ডুবে যাচ্ছে, মাটিতে নয়, কাদায়, গাঢ় কালো গন্ধযুক্ত কাদা, যা তার গোড়ালি ছাড়িয়ে হাঁটু পর্যন্ত উঠে এসেছে। মুকুট তার মাথার উপর থেকে পড়ে যায়, সেটা মাটিতে পড়ে না, পরে কাদায়, এবং কাদায় পড়িয়ে সে তলিয়ে যায় ধীরে ধীরে। জিহুয়া কিম চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হয় না। আকাশের দিকে সে তাকাল, চাঁদ, কিন্তু চাঁদের রং সাদা নয়, রূপালি নয়, গাঢ়াল। কেউ যেন আকাশে রক্ত ঠেলে দিয়েছে। তিনি নিচে তাকালেন, তার পায়ের কাছে পানি জমেছে, পানিতে প্রতিফলন পড়ছে, কিন্তু সেই প্রতিফলনে তার মুখ নেই, তার চেহারা নেই। প্রতিফলনে জেরুজালেম, কিন্তু উল্টো, টেম্পল অফ সলোমন উল্টো, দেয়াল উল্টো, পুরো নগর উল্টো, এবং সেই উল্টো নগরের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু আগুনে কোনো শব্দ নেই, শুধু আগুন, নীরব অনিবার্য আগুন। জিহুয়া কিম জেগে উঠল, তার শরীর ঘামে ভেজা, পুরো কক্ষ অন্ধকার, বাইরে রাতের শেষ প্রহর। সে উঠে বসে, তার শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল সে, কিন্তু স্বাভাবিক হচ্ছে না। সে পানি খায়, তারপর আবার শোয়, কিন্তু ঘুম আসে না। তার চোখের সামনে বারবার ভাসছে উল্টো জেরুজালেম, সেই নীরব শান্ত আগুন, কাদায় ডুবে যাওয়া তার মুকুট, এবং লাল চাঁদের নিচে একটা উল্টো নগর। সে ভোরের আলো আসা পর্যন্ত জেগে রইল, কাউকে কিছু বলল না সে, কারণ রাজারা স্বপ্নের কথা যাকে তাকে বলেন না, রাজারা ভয় দেখায়, ভয় পায় না, অন্তত এই বিশ্বাস করে জিহুয়া কিম। এবং এই বিশ্বাসটাই তার সবচেয়ে বড় বিপদের কারণ। জেরুজালেমের অপর প্রান্ত, সেই রাতে রাবা ইয়াহুদের ঘুম ভাঙল মধ্যরাতে, একদম হঠাৎ করেই, কোনো শব্দ ছাড়া, কোনো কারণ ছাড়া, শুধু বুকের ভেতর একটা ভার যেন পাহাড় চাপা পড়েছেন তিনি। তিনি উঠে বসলেন। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকার স্বাভাবিক না। এই অন্ধকার যেন নিঃশ্বাস নিচ্ছে। ঘরের কোণে কিছু একটা আছে যা নড়ছে না, তো তার অনুভূতি পাওয়া যায়। যা দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখা যায় না, যার উপস্থিতি অনুভব হয় তারপরও তাকে দেখা যায় না। গায়ে কাটা দেয় তার। একটা স্বপ্ন দেখেছিলেন তিনি। স্বপ্নে তিনি দাঁড়িয়েছিলেন জেরুজালেমের সবচেয়ে উঁচু ছাদে, পায়ের নিচে পুরো শহর, আলো জ্বলছে ঘরে ঘরে, মানুষ ঘুমাচ্ছে, শিশুরা ঘুমাচ্ছে, টেম্পল অফ সলোমনের চূড়ো চাঁদের আলোয় তখন ঝলমল করছে। তারপর তিনি আকাশের দিকে তাকালেন, তারাগুলো তাদের জায়গায় নেই। সপ্তর্ষি মণ্ডল সরে গেছে, কাল পুরুষ হাঁটছে উল্টো দিকে, কিন্তু এগুলো ভয়ের কারণ নয়। ভয়ের কারণ হল আকাশের পূর্ব দিগন্তে একটি নতুন তারার উদয়, লালচে স্পন্দনমন, যেন জীবন্ত হৃৎপিণ্ড। এই স্পন্দনের কথা কেন বলা হয়, কারণ যখন আকাশের দিকে আমরা তাকাই, আমরা তারাগুলোকে কাঁপতে দেখি, ঠিক যেইভাবে হৃদস্পন্দন হয়। সেই তারার আলো পড়ল শহরের উপরে এবং শহর পুড়তে শুরু করল, কিন্তু আগুনের কোনো শব্দ নেই, মানুষের চিৎকার নেই, নিঃশব্দে পুড়ছে সব। মন্দিরের পাথর গলে যাচ্ছে, শিশুরা জেগে উঠেছে কিন্তু কাঁদছে না, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। আর সেই লাল তারাটা ক্রমশ বড় হচ্ছে, আরো কাছে আসছে সে। স্বপ্নের শেষে তিনি দেখলেন পূর্ব দিক থেকে একটা বাহিনী আসছে, পায়ের শব্দে মাটি কাঁপে, তাদের ঢালে তাদের বর্মে সেই লাল তারার আলো প্রতিফলিত হচ্ছে। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু লোহা আর আগুন। হাজারে হাজারে আসছে তারা, লক্ষে লক্ষে আসছে, এবং জেরুজালেমের দেয়াল তাদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ব্যাস তখনও না ঘুম ভাঙে। তিনি অনেকক্ষণ বসে রইলেন, কারণ তার ঘরে কারোর উপস্থিতি রয়েছে। বললাম না তাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। বাইরে কোনো শব্দ নেই। জেরুজালেমের রাত সাধারণত একটু হলেও কথা বলে, দূরে পশু পাখি ডাকে, বাতাসে পাতা নড়ে, কিন্তু সেই রাতে কিছুই নেই। নিখুঁত নীরবতা, এমন নীরবতা যা মানুষকে ভেতর থেকে একদম ফাঁকা করে দেয়। তিনি উঠলেন, গায়ে কাপড় ছড়ালেন এবং বের হলেন। তার উদ্দেশ্য ছিল আরেকজনের সাথে দেখা করার। রাবাই আজালিয়ার ঘর শহরের পুরনো অংশে অবস্থিত। পাথরের দেয়াল এত পুরনো যে গায়ে শ্যাওলা জমে কালো হয়ে গেছে। রাস্তাটা একদম সরু, উঁচু দেয়াল, মাথার উপরে আকাশ দেখা যায় শুধু এক টুকরো। ইহুদা হাঁটছিলেন সেই গলিতে, হাতে ছোট মশাল, আলো কম, আর মশালের শিখা কাঁপছিল, যদিও বাতাস নেই। তিনি থামলেন, মশালের শিখার দিকে তিনি তাকালেন। বাতাস ছাড়া কখনো আগুন কাঁপে না এইভাবে, তবুও মশালের আগুন আজ অদ্ভুতভাবে কাঁপছে। তিনি তারপর দ্রুত হাঁটতে শুরু করলেন, কারণ তার মনে হলো তার পিঠের দিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। ঘুরে তাকিয়েছিলেন, কেউ সেখানে নেই। গলির মাঝখানে একটা জায়গায় তিনি থামতে বাধ্য হলেন, কারণ দেয়ালের গায়ে কিছু একটা আছে, কালো দাগ। তিনি মশা লাগিয়ে ধরলেন, রক্ত, তাজা রক্ত। দেয়ালের পাথর বেয়ে ধীরে ধীরে নামছে, কিন্তু উপরে কেউ নেই, কোনো ক্ষত নেই, কোনো তাক নেই, কোনো কিচ্ছু নেই, কোনো মাংসপেশিও নেই, যেন পাথর ফেটে বেরোচ্ছে। কেন জানি মনে হলো ধীরে ধীরে একটা মুখের ভাব ফুটে উঠল, যেন কান্নার ভাব রয়েছে সেই মুখে, যেন কাঁপছে সেই চেহারাটা, এবং রক্ত অতি দিয়ে বেয়ে পড়ছে পুরো দেয়াল চলে। তিনি তখন হাঁটতে শুরু করলেন দ্রুত। আজারিয়ার ঘর আলোয় জ্বলছিল সেই সময়, রাতের তৃতীয় প্রহর পার হয়ে গেছে, কিন্তু সে তখনও ঘুমায়নি। তিনি কখনো রাতে ঘুমান না, রাত হল তার কাজের সময়, আকাশে তারাকে দেখার সময়, পুরো আকাশকে পড়ার সময়। ঘরের ছাদে একটা গর্ত রয়েছে, সেখান থেকে আকাশ দেখা যায়। নিচে পাঁচ মিনিটের স্তূপ, কাঠের বোর্ডে সংখ্যা লেখা। তারার গতিপথের হিসাব, উদয়কাল, অস্তকাল, কোণ এবং দূরত্ব। ইহুদা যখন দরজা ঠেলে ভেতরে ঢুকল, আজারিয়া মাথা তুললেন। তার চোখে কোনো বিস্ময় নেই, কারণ এই মুহূর্তে ইহুদা এখানে যে আসবে তা তিনি বুঝতে পেরেছিলেন, তা তিনি জানতেন। তিনি শুধু এইটুকু জিজ্ঞেস করেছিলেন, সেই স্বপ্ন কি তুমিও দেখেছ? ইহুদা কিছু বলল না, শুধু মাথা নাড়াল। তারপর তারা দুজন বসলেন। আজারিয়া পার্চমেন্টের একটা টুকরো তার দিকে এগিয়ে দিল, তাতে তারার একটা মানচিত্র। কিন্তু মানচিত্রের একটা জায়গায় একটা বিন্দু আঁকা, লাল কালিতে, এমন জায়গায় যেখানে কোনো তারা থাকার কথা নয়। সেই বিন্দুর নিচে লেখা একটা সংখ্যা, উদয়কাল বলে। আজারিয়া বললেন যে এই তারা তিন রাত আগে প্রথম দেখা গেছে। প্রতি রাতে সে আরো উজ্জ্বল হচ্ছে, আরো লাল হচ্ছে, এবং তার অবস্থান পূর্ব দিগন্তের ঠিক সেই অংশে যেদিকে থাকে ব্যাবিলন। ইহুদা তখন তার স্বপ্নের কথাটা আবারও উচ্চারণ করলেন। আজারিয়া কিন্তু জানতেন, কিন্তু তারপরও তিনি শুনলেন। মুখে কোনো ভাব নেই তার, কিন্তু হাতের কলম থেমে রইল কিছু সময়ের জন্য। তারপর তিনি উঠে দাঁড়ালেন, ছাদের গর্তের নিচে গিয়ে আকাশের দিকে তাকালেন। দীর্ঘক্ষণ তিনি আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, তারপর ফিরে এলেন, বললেন, হিসেব কষতে হবে রাত শেষ হওয়ার আগে। দুজন শুরু করলেন সেই হিসেব নিকেশ। পাঁচ মিনিটের উপরে সংখ্যা, তারার উদয়কাল থেকে হিসেব করে তারার পথ, কতদিনে সে কোথায় পৌঁছাবে, কোন নক্ষত্র মণ্ডলের সাথে সে মিলিত হবে, এই মিলনের মানে কি। পুরনো পার্চমেন্ট ঘাটতে লাগলেন আজারিয়া, পূর্বপুরুষদের লেখা, শত বছর হাজার বছর আগের। এবং তখনই প্রথম ঘটনাটা ঘটল। দেয়াল থেকে একটা শব্দ এল, কি শব্দ না, অনুভূতি, যেন দেয়ালের ভেতরে কেউ হাত দিয়ে আঘাত করল, যেন সেই হাত দেয়ালে আঘাত করে দেয়ালকে ভেঙে ওই ঘরে প্রবেশ করতেছিল। তারা দুজনে কিন্তু থেমে রইলেন তারা, এবং দেখার চেষ্টা করলেন। শব্দটা কিন্তু এখন নেই আবার, কিন্তু মনে হলো যে কেউ পাশ দিয়ে হেঁটে গেল। তার হেঁটে যাওয়ার শব্দটা সেই যে রাস্তার উপরে দপদপ করে যাওয়ার, দুজন শুনলেন তারা। কিছু সময় নীরবতা, তারপর আবার শুরু করলেন তারা। মিনিট দশেক পরে ঘরের কোণ থেকে একটা শিশুর আশ্চর্যজনক কান্নার শব্দ ভেসে গেল, মৃদু কিন্তু একদম স্পষ্ট। আজারিয়া এই ঘরে কোনো শিশুই রাখে না, কারণ সে থাকেই একা। এই গলিতে রাতারাতে কোনো শিশু কাঁদে না, কারণ আশপাশের গলিতেও শিশু রয়েছে, এমন ঘরে কোনো লোকজন নেই, তবুও সে কান্না। ইহুদা উঠে কোণের দিকে গেল, যেদিক থেকে কান্নার শব্দ আসছে, মশাল এগিয়ে ধরল সে, কিন্তু সেখানে কিছু নেই, ফাঁকা কোণ, পুরনো পাথরের, কিন্তু মশালের আলো সেই কোণে পড়তে একটু মনে হল কাঁপল। এবং তারপর পরেই কান্নার শব্দটা থেমে গেল। ইহুদা এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু দেয়ালের ওই কোণে কেউ নেই। কিন্তু তারপরও মনে হল অদৃশ্য কে যেন এখানে দাঁড়ানো, যেমনটা আগুনের উপরে কিছু সময়ে এমন লাগে যে ঢেউ খেলে যাচ্ছে স্পষ্ট, ঠিক ওই রকম। তিনি ফিরে এলেন, কিছু আর বললেন না, হিসেবে বেগুতা লাগল। আজারিয়া একটা পুরনো পার্চমেন্টে একটা রেফারেন্স খুঁজে পেলেন, 200 বছর আগে কোন এক জ্যোতির্বিদের লেখা। তিনি লিখে গেছেন এই তারার কথা, এই একই তারা একবার দেখা গিয়েছিল, তখন মিশর থেকে বড় বিপদ এসেছিল এইখানে, কিন্তু এবারে তারা আরো বড়, আরো লাল, আরো কাছে। আজারিয়া হিসেব করলেন, এই তারা কোন নক্ষত্র মণ্ডলের সাথে মিলিত হবে, এবং কত রাতে এবং কত পরে। সেই হিসেবের উত্তর পেলেন তিনি। তিনি পার্চমেন্টে সংখ্যাটা লিখলেন, ইহুদার দিকে ঠেলে দিলেন। ইহুদা তা পড়ল, পড়ার সময় তার হাত পা কাঁপছে। সে সংখ্যা বলছে যে সময় খুব বেশি নেই হাতে। তখন একটা দমকা বাতাস এল, বদ্ধ ঘর, দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও বাতাস এল, ঠান্ডা আর অস্বাভাবিক। যেন কোনো আদিভৌতিক সত্তা এক ফু দিয়েছে, যে ফুতে কেবল ঠান্ডা বাতাস, গরম বাতাস নয়, এবং সেই বাতাসে একটা ফিসফিসানি, ভাষা বোঝা যায় না, যেন কথা বলছে কিন্তু বোঝা যায় না, কিন্তু কণ্ঠ রয়েছে একটা না অনেকগুলো, যেন একসাথে অনেক নারী পুরুষ বা দ্বৈত কণ্ঠে কেউ কথা বলছে, খুব কাছ থেকে, খুব দুটো মশালের শিখাই একসাথে কেঁপে উঠল এবং দেয়ালের একটা জায়গা থেকে রক্ত বের হতে শুরু করল। গোলের দেয়ালে যা দেখেছিল ইহুদা, এখানেও সেই একই দৃশ্য, পাথরের ফাঁক দিয়ে লাল, ধীরে ধীরে সেই রক্ত নামছে। আজারিয়া উঠলেন না, কলমও থামালেন না। তিনি এই শহরে অনেক বছর ধরে আছেন, জানেন আশপাশে কারা ঘোরাফেরা করে। তারা চিৎকার করে না, তারা মাঝে মাঝে দেখা দেয়। তিনি বললেন, কেউ আমাদেরকে ভালো করে দেখছে। তারপরে রাত আরো গভীর হল, হিসেব কষে যাচ্ছেন তখন তারা দুজন। দুজন বসে রইলেন কিছু সময়, সামনে পার্চমেন্টের উপর সব হিসেব নিকাশ সমাপ্ত। তারার পথ, সময়ের হিসাব এবং একটাই উপসংহার, ব্যাবিলনের বাহিনী আসবে, ব্যাবিলনের বাহিনী আসবে। কখন আসবে ঠিক তারিখ বলা একদমই মুশকিল, কিন্তু আকাশ বলছে এই লাল তারা যখন তার পূর্ণ উজ্জ্বলতায় পৌঁছাবে, তখন পূর্ব দিগন্তে ধুলো উঠবে এবং সেই ধুলো হবে হাজার হাজার পায়ের। ইহুদা বললেন, তাহলে কি কিছুই করার নেই আমাদের? আজারিয়া অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে গেলেন ঘরের এক কোণে, মেঝের একটা পাথর সরালেন তিনি, নিচে একটা কাঠের বাক্স, বাক্সটা খুললেন, ভেতরে একটা পার্চমেন্ট, ভাঁজ করা, পুরনো কিন্তু সংরক্ষিত। তিনি সেটা ইহুদার সামনে রাখলেন। পার্চমেন্ট খুলতেই একটা চিহ্ন দেখা গেল, ছয় কোণের তারা, কিন্তু এই তারা শুধু প্রতীক নয়, এর ভেতরে লেখা আছে অক্ষর এবং প্রতিটি কোণে একটা করে নাম, স্টার অফ ডেভিড। আজারিয়া বললেন, এই সিলের কথা সবাই জানে না, অনেকেই জানে এটা শুধু একটা চিহ্ন, কিন্তু আসলে এটা সুরক্ষার বন্ধন। যারা এই সিলের সঠিক ব্যবহার করতে জানে, তারা এটা দিয়ে একটা শহরকে ঢেকে দিতে পারে, আধ্যাত্মিক সুরক্ষা, শত্রু দেখতে পাবে কিন্তু সেই সুরক্ষার মধ্যে যা তা নষ্ট করতে পারবে না তারা। সেই সাথে এই সিলের ভেতরে রয়েছে আর্ক অব দ্য কভেনেন্টের শক্তি। এই সিলের পূর্ণ শক্তি কেবল জানে এক গোপন দল, কিন্তু এই কাজ এই দুজন করতে পারবে না। শহরের বাইরে যে গোপন দল রয়েছে, সেই গোপন দলের অবস্থান পাহাড়ের কাছে, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিদ্যা রক্ষা করে আসছে। রাতে তাদের কাছে পৌঁছাতে হবে, আজ রাতেই। আজারি একটা চিঠি লিখলেন দ্রুত হাতে, কিন্তু প্রতিটি শব্দ একদম স্পষ্ট করে তিনি লিখেছেন। চিঠিতে তিনি স্বপ্নের কথা, তারার হিসাবের কথা এবং সিলের প্রয়োজনীয়তার কথা এবং আধ্যাত্মিক বলয়ের কথা উল্লেখ করেছেন। চিঠির শেষে তিনি সেই ছয় কোণার চিহ্নটা আঁকলেন, মন দিয়ে তিনি সিল করে দিলেন। ইহুদার হাতে তিনি দিলেন সেই চিঠি, বললেন, তুমি যাও, আমি এখানে থেকে হিসেব করতে থাকি, তারার গতি প্রকৃতি সবকিছু হিসেব করতে হবে, তুমি চিঠি পৌঁছে দাও। ইহুদা চিঠিটা নিজের হাতে নিল, পথের বিবরণ নিল সে, কারণ কোন পথে গেলে সেদিকে যাওয়া যাবে, এবং দরজার দিকে সে গেল। আজারিয়া পেছন থেকে একবার তাকে ডাকল। আজারিয়া বললেন, রাস্তায় যদি কোনো কিছু অনুভব করো, পেছনে তাকিও না। দরজা খুলতে ঠান্ডা বাতাসটা এসে লাগলো মুখে, বাইরে গলি অন্ধকার, মশাল চালালেন, হাঁটতে শুরু করলেন ইহুদা। প্রথমে কিছুক্ষণ কিছু নেই, পাথরের গলি, বন্ধ দরজা, ঘুমন্ত শহর, কিন্তু একটু পরে তিনি বুঝলেন কেউ একটা আছে পেছনে। পায়ের শব্দ না, শ্বাসের কোনো শব্দ নয়, কিন্তু একটা উপস্থিতি, যেন পেছনের অন্ধকার একটু বেশি ঘন হয়ে গেছে, যেন অন্ধকারেও একটা ওজন রয়েছে এবং সেই ওজন এখন তার পিছু নিয়েছে। তিনি আজারিয়ার কথা মনে করলেন, তাকে সে বলেছিল পেছনে না তাকাতে, তাই তিনি পেছনে তাকাননি। গলি শেষ হয়ে একটা খোলা জায়গায় বেরোলেন তিনি, এখানে আকাশ দেখা যাচ্ছে। তিনি থামলেন, আকাশের দিকে তাকালেন। সেই তারা, সবটা যেটা দেখেছিলেন সেটা এখন সত্যিকারের আকাশে চলছে, পূর্ব দিগন্তে লাল, স্পন্দন করছে রীতিমতো এবং স্বপ্নের চেয়েও বড়। তিনি চোখ সরিয়ে নিলেন, দ্রুত হাঁটতে লাগলেন। শহরের বাইরের রাস্তায় বেরোতে হবে এমন একটা গেট পার হয়ে তিনি বের হলেন। রাতের বেলা গেট বন্ধ থাকে, কিন্তু পাহারাদার থাকে সে গেটে। তিনি গেটের কাছে গেলেন, কিন্তু সেদিন পাহারাদার ছিল না। গেটের সামনে একটা মশাল জ্বলছে, কিন্তু পাহারাদার নেই, তার জায়গায় শুধু একটা মোড়া খালি। সেটা থামল, তার একটা সন্দেহ হল, কারণ শহরে পাহারাদার থাকা বাঞ্ছনীয়। তারপরে সে বুঝতে পারল আশপাশের বাতাসে সেই কানকানি। সে গেট ঠেলল, খুলে গেল, বাইরে সে পাহাড়ের পথ। সেই পথের নাম তো সে, এখানে আরো অন্ধকার, কাছের ছায়ার কারণে তীব্র অন্ধকার। এখানে মশালের আলো শুধু কয়েক হাত দূর পর্যন্ত যাচ্ছে এবং এখানে সেই উপস্থিতি আরো স্পষ্ট, তার উপস্থিতির অনুভূতি আরো স্পষ্ট। এখন শুধু অনুভূতি না, এখন শব্দও শোনা যায়, তবে পায়ের শব্দ না, একটা টানা নিচু শব্দ, যেন মাটির ভেতর থেকে কেউ গুনগুন করছে, ছন্দহীন অর্থহীন। তিনি দ্রুত হাঁটতে লাগলেন, শব্দ বাড়ল, তিনি আরো দ্রুত হাঁটতে লাগলেন। পথের একটা বাঁকে এসে তিনি থামলেন, তার সামনে একটা ছায়া, ছায়া তার নজরে এলো। সেই ছায়া, যে ছায়াটা গাছের না, মানুষের আকৃতির মতো, কিন্তু মানুষের মতো না, একটু লম্বা, একটু বাঁকা এবং নড়ছে না। তিনি মশাল একটু সামনের দিকে এগিয়ে ধরলেন, আলো পড়তেই ছায়াটা যেন মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় একটা শব্দ হল, পাতার মর্ম শব্দ। উপরে, কাছের উপরে কিছু একটা সরে পর্যন্ত গেল। তিনি উপরের দিকে তাকালেন না, পাহাড়ের ঢালে সেই দরের রাস্তা না, একটা পুরনো বাড়ি পাথরের, ভেতরে আলো। তিনি দরজায় কড়া নাড়লেন, দরজা খুলল, একজন বৃদ্ধ চোখে তীক্ষ্ণ দৃষ্টি তার। তিনি ইয়েহুদার দিকে তাকালেন, তারপর তার পেছনে অন্ধকারের দিকে। বৃদ্ধের মুখ পরিবর্তন হল, তিনি দ্রুত ইয়েহুদাকে ভেতরে টেনে নিলেন, দরজা বন্ধ করে দিলেন। তিনি বললেন, তুমি একা আসনি? ইয়েহুদা বলল, আমি একাই বেরিয়েছিলাম। বৃদ্ধ বলল, কিন্তু পথে কেউ তোমার সাথে যোগ দিয়েছে, তাকে তুমি টের পাওনি। ইয়েহুদা চুপ করে রইল। বৃদ্ধ দরজার দিকে তাকিয়ে বললেন, সে এখন বাইরে দাঁড়িয়ে আছে, তোমার অপেক্ষা করছে। ঘরের ভেতরে সবাই চুপ, বাইরে কোনো শব্দ নেই, কিন্তু দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা যায়, স্থির, কিন্তু সে নড়ছে না। ঘরটা ছোট, পাথরের দেয়াল, একটা মোমবাতি জ্বলছে কোনায়, আলো এতটাই কম যে মুখের রেখাগুলো ঠিকমতো দেখা যায় না। বৃদ্ধ ইয়েহুদাকে বসতে বললেন, একটা পুরনো কাঠের চেয়ার। ইয়েহুদা বসলেন, তিনি ক্লান্ত, ভেতরে ভেতরে কাঁপছেন ভয়ে, কিন্তু সেটা বাইরে দেখাচ্ছেন না কাউকে। বৃদ্ধ তার সামনে বসলেন এবং তখনই ইয়েহুদার মনে হল কিছু একটা ঠিক নেই। বৃদ্ধের চোখ, এই আলোতে এই বয়সে চোখটা ঘোলাটে হয়, স্মৃতি ঝাপসা হয়, কিন্তু এই বৃদ্ধের চোখ অস্বাভাবিক রকমে স্পষ্ট, কালো, এবং সে কালোর মধ্যে একটা আলো, যেটা মোমবাতির আলো না। বৃদ্ধ বললেন, চিঠিটা দাও। ইয়েহুদা থমকে গেলেন, কারণ তিনি এখনো চিঠির কথা বলেননি, বৃদ্ধ সেই কথা জানার কথা নয়। তিনি বললেন, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ হাসলেন, সে হাসি দেখে ইয়েহুদার পেট ঠান্ডা হয়ে গেল। এটা কোনো মানুষের হাসি না, এটা অনেক পুরনো কোনো কিছুর হাসি, এমন কিছু যে অনেক বছর, শত বছর ধরে এই ধরনের হাসি হাসতে পারে, এবং হাসির কারণ কখনো মানুষের জন্য ভালো না। বৃদ্ধ বললেন, আমি অনেক কিছু জানি ইয়েহুদা, তোমার নামও জানি, তোমার স্বপ্নের ব্যাপারেও জানি, তুমি রাতে কি দেখেছিলে সেইটাও জানি। ইয়েহুদা উঠতে চাইলেন সেখান থেকে, কিন্তু পারলেন না, পা দুটো যেন মাটির সাথে লেগে গেছে তার, হাত নাড়াতে পারছেন, মাথা ঘোরাতে পারছেন, কিন্তু উঠতে পারছেন না। সেই বৃদ্ধ এখনো হাসছেন, তারপর যা হলো তা বলতে গেলে একজন মানুষ যখন দেখে তা তার জন্য অত্যন্ত কঠিন সহ্য করা। বৃদ্ধের চেহারা পাল্টাতে শুরু করলো ধীরে ধীরে, খুব ধীরে, যেন কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। কেউ মোমের মুখোশ পরে আছে এবং সেই মোম গলতে শুরু করেছে, চামড়ার ভাঁজ মিলিয়ে যাচ্ছে, বয়সের দাগ উঠে যাচ্ছে, কিন্তু নিজে যা বেরোচ্ছে সেটা তরুণ কোনো মুখ নয়, তরুণ কোনো চেহারা নয়, সেটা কোনো মানুষের চেহারাই নয়। উঁচু গালের হার, সরু ঠোঁট এবং সেই চোখ যেটা আগে থেকে ঠিক ছিল না। ইয়েহুদা মুখ ফেরাতে চাইলেন কিন্তু পারছেন না। সামনের সপ্তাহটি তাকে বলল, ভালো করে দেখো আমাকে, আমাকে চিনে রাখো, কারণ তুমি প্রথম না এবং তুমি শেষ না। গলা স্বর বদলে গেছে ততক্ষণে, এখন গভীর, ভারী, যেন একসাথে দুটো কণ্ঠ কথা বলছে একে অপরের উপরে নিজের কণ্ঠকে চাপিয়ে। যে এখানে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে আসমোডিয়াস। ইয়েহুদা চুপ করে রইল। তখন আসমোডিয়াস উঠল, ঘরের মধ্যে সে হাঁটতে শুরু করল ধীরে ধীরে। কোন তাড়াহুড়ো নেই তার, যেন আজ সারা রাত পরে রয়েছে তার এবং এই পুরো রাতে যেন তার। সে বলল, তুমি ভয় পাচ্ছ? ভয় পাওয়ারই কথা, ঠিক আছে, মানুষ সবসময় ভয় পায় যখন তারা আমার সামনে পড়ে। এটা তোমার দোষ না, এটা তোমার প্রকৃতি, তুমি ক্ষণস্থায়ী, কিন্তু আমি চিরস্থায়ী, ভয় আসবেই। তারপরে সে মোমবাতির সামনে থামল, শিখার দিকে সে তাকাল। মোমের শিখা কাঁপল না, বরং একদম স্থির হয়ে গেল, যেন আগুনও ভয় পায়। আসমোডিয়াস বলল, চিঠিটা এখন আমার কাছে দরকার নেই, চিঠিতে কি আছে আমি তা জানি, আজারিয়া কি লিখেছে সেটাও জানি। ওই বুড়ো রাবাই কত বছর ধরে তার ঘরের মেঝেতে সে পার্চমেন্ট লুকিয়ে রেখেছে সেটাও জানি। সে ইয়েহুদার দিকে তাকাল, বলল, আমার দরকার শুধু একটা তথ্য, সেই সাতজন কোথায় আছে? সেই সাত রাবাই যারা স্টার অফ ডেভিডের সিলের কথা জানে, তাদের আসানা কোথায়? ইয়েহুদা চুপ। আসমোডিয়াস একটু কাছে এলো, বলল, তুমি ভাবছ বললে কি হবে? বলবো তোমাকে ছেড়ে দিব? রাত শেষ হওয়ার আগে বাড়ি ফিরতে পারবে, তোমার স্ত্রী উঠে দেখবে তুমি শুয়ে আছো, তোমার ছেলে সকালে তোমার কাছে আসবে, সব স্বাভাবিক থাকবে। একটু থামল সে, তারপর বলল, না বললে সে সকাল কিন্তু আর আসবে না। ইয়েহুদার হাত শক্ত হল, আসমোডিয়াস কিন্তু সেটা দেখল এবং হাসল, বলল, সাহস ভালো, কিন্তু সাহস দিয়ে আমাকে ঠেকানো যায় না, আমি তো মানুষ নই, আমি যদি মিশে যাই আমাকে কখনো ধরতে পারবে? সাহস মানুষের জিনিস, আমি মানুষের সীমানার বাইরে। তারপর সে অন্য পথ নিল। ইয়েহুদার চোখের সামনে ঘরের দেয়ালের ছবি ফুটে উঠল, যেন কেউ পাথরের উপর আলো দিয়ে আঁকছে। আজারিয়ার ঘর, সেই রাবাই এখনো বসে আছেন সেইখানে পার্চমেন্টের উপরে ঝুঁকে, কিন্তু এখন তিনি একা না, ঘরের কোন একটা ছায়া, বড় হচ্ছে সেই ছায়া। আসমোডিয়াস বলল, তুমি যদি না বলো আমি ফিরে যাব তোমার বন্ধুর কাছে, সে একা আছে, রাতে একা থাকা বিপজ্জনক। ইয়েহুদা, ইয়েহুদা বলল, তুমি মিথ্যা বলছো আমাকে। আসমোডিয়াস বলল, আমি কখনো মিথ্যা বলি না, আমার মিথ্যা বলার দরকারই নেই, কারণ সত্য যথেষ্ট ভয়াবহ তোমার জন্য। আসমোডিয়াস আবার হাঁটতে শুরু করল, দেয়ালে একটা ছবি ফুটে উঠেছিল তা মিলিয়ে গেছে, এবার তার হাত পেছনে। সে বলল, ঠিক আছে, তোমাকে আর জিজ্ঞেস করব না, তুমি যেহেতু বলতে চাও না, তোমার এই ব্যাপারটাকে আমি সম্মান করলাম। সে দরজার দিকে এগিয়ে গেল। ইয়েহুদা ভাবল তাকে হয়তো সে ছেড়ে দিচ্ছে। তারপর আসমোডিয়াস ঘুরল, তার হাতে একটা ছোট্ট শিশি, কাচের শিশি, ভেতরে কি দেখা যাচ্ছে তা স্পষ্ট নাই। সে বলল, ঘুমাও একটু, তুমি ক্লান্ত লাগছে তোমাকে। শিশি মেঝেতে রাখল, ভাঙল, একটা ধোঁয়া উঠল, গন্ধহীন, বর্ণহীন। ইয়েহুদার চোখ ভারী হয়ে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন সে চেয়ারেই। ঘুমের মধ্যে সব কথা বেরিয়ে এল। মানুষ ঘুমলে দরজা খুলে যায় এবং আসমোডিয়াস সেই দরজাকে চেনে এবং সে জানে সেই দরজা কিভাবে খুলতে হয়। ভোরের আলো ফোটার আগে আসমোডিয়াস বের হল, কিন্তু এখন সে বৃদ্ধ নয়, এখন সে ইহুদা। একই উচ্চতায়, একই পোশাক, একই চলার ভঙ্গি তার, যেন সে একটা মানুষের পোশাকই পরে নিয়েছে, সেই সাথে ওই মানুষের সত্তাটাকেও। এমনকি হাতে সেই একই মশাল। পেছনে পাথরের ঘরে আসল ইহুদা ঘুমাচ্ছে, শ্বাস নিচ্ছে, কিন্তু সে জাগবে না। জাগবে তখন যখন তার আসমোডিয়াসের সময় ফিরবে, হয়তো আবার হয়তো না। সে শহরের দিকে হাঁটল, গেট দিয়ে ঢুকল, পাহারাদারের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। মানুষের চোখ সহজেই ধোকা খায়, তারা যা দেখে তাই তো দেখে। এই চেহারায় ইহুদাকেই তো তারা দেখল। শহরের ভিতর ঢুকে আসমোডিয়াস একবার থামল, আকাশের দিকে তাকাল। সে লাল তারা এখনো আছে পূর্ব দিগন্তে, আরো বড় হয়েছে। আসমোডিয়াসের মুখে একটা সন্তুষ্টির ভাব এলো। নিজের কাছেই খুব আস্তে আস্তেই সেই কথাটা বলল, সময় মতো পৌঁছে গিয়েছি। তারপর সে আবার চলতে লাগলো। সেই আস্তানা শহরের মধ্যেই পুরনো একটা বাড়ি, ভেতরে ঢোকার পথ একটাই, কিন্তু সেটা সরাসরি না, বাঁক নিয়ে নিয়ে। আসমোডিয়াস সেই পথ চিনল ইহুদার স্মৃতি থেকেই। দরজা এসে কড়া নাড়ে, ভেতর থেকে একজন খুলল, বয়স্ক, সারাদারি, তার চোখ অত্যন্ত তীক্ষ্ণ। সে তাকাল ইহুদার দিকে, সে ইহুদার চেহারা দেখল, তারপর দরজা সরিয়ে দিল। ভেতর একটা বড় ঘর, মাঝখানে একটা টেবিল, টেবিলের চারপাশে সাতজন বসে আছেন, সবাই বয়স্ক, সবার চোখে সজাগ দৃষ্টি। টেবিলের উপরে পার্চমেন্ট, মোমবাতি এবং একটি কাঠের বাক্স। আসমোডিয়াস সেই ঘরে ঢুকল, সাতজন তার দিকে তাকাল। একজন বলল, চিঠি এনেছ? আসমোডিয়াস চিঠি বের করল, টেবিলে রাখল। সেই রাবাইন চিঠি তুলে নিলেন, পড়লেন, পাশের জনকে দিলেন। একে একে সাতজনের হাতে ঘুরল সেই চিঠি। পড়া শেষে সবাই চুপ। তারপর একজন বললেন, আজারিয়া ঠিকই বলেছেন, তারার অবস্থান আমরাও দেখছি, কিন্তু সিল সক্রিয় করা সহজ নয়। আসমোডিয়াস বসল, ইহুদার মতো করেই বসল, একটু সামনে ঝুঁকে মনোযোগী ভঙ্গিতে বলল, সিল কোথায়? সাতজন একে অপরের দিকে তাকাল। একজন বললেন, সিল আমাদের কাছে নেই। আসমোডিয়াস বলল, তাহলে কোথায়? ঘরে কেউ কোনো উত্তর দিল না। আসমোডিয়াস কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের ভেতরটাকে সে ভালো করে লক্ষ্য করল, দেয়াল, মেঝে, ছাদ। তারপর সাতজনের মুখ একে একে, যেন সে শিকার দেখছে। এবং তখনই কিছুটা বদলে গেল। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, মোমবাতি শিখা একসাথে নিচু হল, এবং টেবিলের উপাশে যে সত্তা বসেছিল সে আর ইহুদার মধ্যে কোনো বসে রইল না। সে সোজা হল, মেরুদণ্ড সোজা হতে না হতে একটু বেশি সোজা হল, যেন হাড়ের সংখ্যা অনেক বেশি এবং মুখটা বদলাতে শুরু করেছে। সাতজন রাবাই তাকিয়ে দেখছেন, কেউ চিৎকার করলেন না, কেউ পালাতে গেলেন না, শুধু চেয়ার সোজা হয়ে বসলেন এবং চুপ করে গেলেন। আসমোডিয়াস পুরোপুরি নিজের রূপে ফিরে এল, বলল, বেশ ভালোই তো তোমরা চিৎকার করনি। আমি পছন্দ করি এমন মানুষ যাদের নিজেদের উপরে নিয়ন্ত্রণ আছে, কথা বলা সহজ হয় তাদের সাথে। সে উঠে দাঁড়ায়, ঘরের মধ্যে হাঁটতে শুরু করে, আগের মতো করি, ধীরে ধীরে, কিন্তু এখন প্রতিটা পদক্ষেপ সামান্য কাজ। সে বলল, তোমরা আমার নাম জানো? কেউ কেউ শুনেছ হয়তো, তোমাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষ আমার কথা হয়তো তোমাদেরকে বলে গেছে, কিন্তু কোথাও না কোথাও লেখা তো আছে অবশ্যই, অর্ধেক হলেও, বাকি অর্ধেক কেউ লেখেনি, কারণ লেখার সাহস হয়নি। সে টেবিলের পাশে থামল, বলল, আমি শহরে নতুন না, তোমরা যখন এই শহরে ছিলে না তখনও আমি ছিলাম। এই পাথর যখন পাহাড়ের গায়ে ছিল কাটা পর্যন্ত হয়নি তখনও আমি ছিলাম। এই মাটির নিচের যে রক্ত আছে সে রক্ত ঢালার সময়ও আমি ছিলাম। জেরুজালেম আমার আগে থেকে চেনে আমাকে। একজন রাবাই শান্তভাবে উত্তর দিল, তাহলে তুমি বলছো এই শহর তোমার? আসমোডিয়াসের দিকে তাকালো সে এবং আসমোডিয়াস তার দিকে তাকালো, বলল হ্যাঁ অথবা না, অথবা না অথবা হ্যাঁ। আমি বলছি এই শহর কারোরা ছিল না, অবশ্য থাকবেও না, কিন্তু যতদিন আছে ততদিন আমি আছি। সে আবারও ঘুরল, বলল তোমরা ভাবো টেম্পল অফ সলোমনের যে উপাসনা হয় সেটা এই শহরকে রক্ষা করে, তোমরা ভাবো তোমাদের প্রার্থনা আসমান পর্যন্ত পৌঁছায়, তোমরা ভাবো তোমাদেরকে ঈশ্বর শুনছেন। আমিও কিন্তু শুনি এবং আমিও কিন্তু তোমাদের কাছে আসি। বলতে বলতে সে হেঁটে জানালার দিকে এগিয়ে যায়। বাইরে রাতের শহর, আলো জ্বলছে কিছু ঘরে, মানুষ ঘুম। সে বলে, তোমরা জানো না গত 10 বছরে এই শহরে কি কি ছড়িয়েছি আমি। শুধু 10 বছরের কথাই বললাম, 100 বছরের কথা বলা বাদে দিলাম। তোমরা দেখনি কিন্তু আমি দেখেছি। ঠিক যেভাবে হিন্নমের উপত্যকায় যে আগুন জ্বলে সেই বেদিতে যেই শিশুর কান্না ভেসে যায়, সেই কান্না শেষ হওয়ার আগেই যেই শিশুর জান থেমে যায়, তোমরা জানো কেন? কারণ সেখানে উপস্থিত মানুষজন মানুষ থাকে না, তারা আমার হয়ে যায়। একজন রাবাই বলল, বাহাল? আসমোডিয়াস ঘুরে তাকাল তার দিকে, বলল বাহাল একটা নাম, আমি তার চেয়ে অনেক পুরনো, কিন্তু হ্যাঁ এই শহরের মানুষ বাল বলে ডাকে, মোলেক বলেও ডেকেছে। আমি সব নামেই সারা দেই, নাম যতই বড় হোক না কেন উপাসনা হচ্ছে বড় কথা। বড় কথা কি? উপাসনা হচ্ছে বড় কথা। এরপর সে হাসল, বলল জেরুজালেমের রাজার প্রাসাদে তার রানীর কক্ষের পাশে একটা ছোট্ট ঘর রয়েছে, সেই ঘরে একটা মূর্তি আছে আমার। রাজা জানে এবং রাজে প্রতি মাসে সেই ঘরে যায়। আসমোডিয়াস বলে, তোমরা ভাবছ এটা সম্ভব না, তোমাদের রাজা এটা করতেই পারে না, কিন্তু তোমাদের রাজাকে তোমরা ভালো করে জানো না। মানুষ কি করে যখন সে ভয় পায় সে ব্যাপারে কি জানো? যখন মনে হয় একদিকে ঈশ্বরের নিরবতা অন্যদিকে আমার উপস্থিতি, তখন মানুষ কি করবে বলো? যখন মনে হবে একদিকে ঈশ্বরের নিরবতা অপরদিকে আমার উপস্থিতি, তখন মানুষ কি চাইবে? মানুষ তখন চাইবে আমার হাত থেকে বাঁচতে, নয়তো আমার কাছ থেকে রেহাই পেতে। ভেবে দেখো, তারা আমার কাছ থেকে রেহাই পেতে চায়, আমার হাত থেকে বাঁচতে চায়। তোমাদের সবার গুনাহের হিসাব আমার কাছে আছে। আসমোডিয়াস টেবিলের কাছে ফেরে 7 জনের দিকে তাকায় সে একে একে, বললো তোমরা 7 জন, তুমি মনে করো তোমরা পবিত্র, তুমি মনে করো তোমরা ইসরায়েলের যোগ্য রক্ষক, এটা আমি তোমাদের চিনি প্রত্যেককে। সে প্রথম জনের দিকে তাকালো, বলল সে প্রথম জনের উদ্দেশ্যে 20 বছর আগে একজন মানুষ তোমার কাছে এসেছিল, তার জমির বিরোধ ছিল মনে পড়ে? তুমি সাক্ষ্য দিয়েছিলে কিন্তু সত্য সাক্ষ্য দাওনি, কারণ অপর পক্ষ তোমাকে কিছু মুদ্রা দিয়েছিল। সেই মানুষটা তার জমি হারিয়েছিল, তার পরিবার কিন্তু রাস্তায় নেমেছিল। সেই রাবাই একদম নিশ্চুপ। আসমোডিয়াস তৃতীয় জনের দিকে তাকালো, সে বলল তোমার বাবা মরার সময় তোমাকে ডেকেছিল, তোমার বাবা মরার সময় তোমাকে ডেকেছিল, তুমি চাওনি, কারণ সেই রাতে তোমার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তোমার বাবা একা মারা গিয়েছিল, তুমি যেন কার ঘরে গিয়েছিলে মনে পড়ে? তোমার এই পিতার তৃতীয় স্ত্রীর ঘরে ছিলে সেই রাতে তুমি, মনে পড়ে? দ্বিতীয়রা বাই মাথা নিচু করে রয়েছে। আসমোডিয়াস তখন তৃতীয় জনে দিয়ে তাকায়, চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রত্যেকের পুরনো কথা, কেউ জানে না এমন কথা, মনের গভীরে চাপা দেওয়া সেই সমস্ত ভয়ঙ্কর কথাগুলো, ক্ষমা চেয়ে ভুলে যাওয়া, কিন্তু আসলে তা ভুলে যাওয়া নয়। প্রতিটি কথার পর ওই ঘরের নীরবতা আরো গাঢ় হচ্ছিল। এরপর যে সপ্তম জনের দিকে তাকায়, সে বলে, আর তুমি সপ্তম রাবাই, তুমি সবচেয়ে বড় সবার মধ্যে, সবাই তোমাকে অনেক সম্মান করে, কিন্তু তুমি জানো তুমি একটা কাজ করেছিলে যে তুমি কখনো কাউকে বলনি, এমনকি সেই কাজের জন্য ঈশ্বরের কাছেও তুমি কখনো ক্ষমা চাওনি, কারো ক্ষমা চাইলে তোমাকে সেই পাপ স্বীকার করতে হবে। সেই রাবাই মাথা তুলে তাকানো, চোখে পানি নেই কিন্তু চোখ অনেক ফার তার। আসমোডেস বলল, দেখো তোমরা সাতজনই পাপী, তোমার তার হাত পরিষ্কার না, তাহলে তোমরা কিভাবে সিলের রক্ষক হও? সিলের রক্ষক হওয়ার যোগ্য ন তোমরা, আর এমন অযোগ্য মানুষের সিল দিয়ে কোনো কিছুই হবে না, তারা সিলকে কখনোই জাগ্রত করতে পারবে না। একজন রাবাই বললেন, তুমি আমাদের পাপের কথা জানো, কারণ তুমি আমাদের দুর্বলতার কাছে দাঁড়িয়েছিলে, তাহলে তুমি তার সাক্ষী, কিন্তু আমাদের পাপ আমাদের করে না, আমাদের পাপ আমাদেরকে ধাক্কা দেয় না, আমাদের পাপ আমাদেরকে দুর্বল করে না। অসমোডিয়াস বলল, তাই নাকি, তোমাদের পাপ তোমাদেরকে দুর্বল করে না? তারপরে সে আসল, বললো, সুন্দর কথা, কিন্তু ক্ষমা কি তোমাদেরকে সেই মানুষকে ফিরিয়ে দিয়েছে যার জমি গেছে? ক্ষমা কি তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছে যখন তুমি তার তৃতীয় স্ত্রীর ঘরে ছিলে? কেউ কোনো উত্তর দেয় না। আসমোডিয়াস বলল, সিলটা আমাকে দাও, আমি কাউকে কষ্ট দেব না, শহর তার মতো চলতে থাকবে, মানুষ বেঁচে থাকবে, শুধু সিলটা আমার কাছে থাকবে। সাতজন একে অপরের দিকে তাকালো, তারপর কেউ কিছু বলল না। আসমোডিয়াস বলল, তোমরা বুঝো না, এই সিল ব্যবহার করতে হলে তোমাদের সাতজনকে একসাথে নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে, গ্রেটার স্যাক্রিফাইস। তোমরা কি সেটার জন্য প্রস্তুত? তোমরা কি মরতে পারবে? একজন বললেন, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আসমোডিয়াস। আসমোডিয়াস বললেন, না আমি ভাবছি না, তোমাদের ভাবতে হবে, কারণ মৃত্যু এত সহজ নয়। আমি জানি, আমি অনেককে মরতে দেখেছি এবং মৃত্যুর আগে মানুষ পাল্টে যায়, শেষ মুহূর্তে সাহস থাকে না, সে আঁকড়ে ধরার চেষ্টা করে। কেউ তো দিল না। আসমোডিয়াস বুঝল কথায় কাজ হচ্ছে না, সে ধীরে ধীরে টেবিলের কাছে আসে, দুই হাত সে টেবিলে রাখে, সামনে সে ঝুঁকল, সাতজনের দিকে সে তাকালো। এবার তার কণ্ঠ বদলে গেছে, আর নরম নয় যা বোঝানোর জন্য। সে বলল, ঠিক আছে, তোমরা বুঝতে যেহেতু চাইছ না, তাহলে শোনো, পূর্ব দিক থেকে যে আসবে সে আমার না, কিন্তু আমি তার পথ পরিষ্কার করছি বছরের পর বছর ধরে। এই শহরের রাজার কানে কানে ফিস ফিস করে অনেক কথাই বলেছি, তার মাথায় অহংকার ঢুকিয়েছি, তার হাত দিয়ে নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছি, হিন্নমের আগুনে শিশুর কান্না তুলেছি, এবং সেই কান্না আসমান পর্যন্ত পৌঁছে গেছে, যা তোমাদের জন্য বিপদের কারণ, এখন অভিশাপের কারণ। এবার সে সোজা হল, সে বলল, এই শহর শেষ হবে, সিল থাকুক বা না থাকুক, আমি শুধু চাই শেষ হওয়ার আগে সিলটা নিকৃষ্ট থাকুক। তোমরা যদি সেটা আমাকে না দাও, তাহলে আমি নিজেই তা নিষ্ক্রিয় করব, তোমাদের একজন একজন করে তাদেরকে হত্যা করে করে পুরো সিলকে আমি নিকৃষ্ট নিষ্ক্রিয় করে ফেলব। কেউ নড়ল না, এই কথা শুনে কেউ নড়েনি। আসমোডিয়াস বলল, তোমরা ভাবছ মৃত্যু তোমাদের শেষ কথা? না, মৃত্যুর পরও আরো অনেক কিছু আছে, আর সেই জায়গাটা কেমন সেটা আমি তোমাদেরকে একটু দেখাতে পারি, দেখতে চাও? এবার ঘরে একটা শব্দ হল, দেয়াল থেকে, মেঝে থেকে, ছাদ থেকে, একটা গুম গুম শব্দ, যেন অনেক নিচ থেকে আসছে, মাটি অনেক নিচ থেকে। মোমবাতিগুলো একসাথে নিভে গেল সব। অন্ধকারে আসমুরিয়াসের চোখ দূরে চলছে, অল্প লালছে। সে বলল, এই শহরের প্রতিটি পাথরে আমার ছাপ আছে। তোমরা যে রাস্তায় হাঁটো সেই রাস্তার নিচে আমার স্মৃতি আছে। তোমাদের ঈশ্বর এই শহর ছেড়ে দিয়েছেন, তিনি মুখ ফিরিয়ে দিয়েছেন, এবং যখন কেউ মুখ ফেরায় তখন সেই জায়গায় আমি আমার টেম্পল গড়ে তুলি। একজন রাবাই অন্ধকারের ভেতরে বলে বসল, তুমি মিথ্যা বলছ। আসমুরিয়াস তখন চিৎকার করে বলল, প্রমাণ দাও তাহলে। বেশ নিরবতা। আসমুরিয়াস বলল, তোমরা সাতজন তোমরা আলো নিয়ে কাজ করো, কিন্তু শোনো, আলো ও অন্ধকার একই জিনিসের দুই পিঠ, এবং পিঠ ঘোরালে কোনটা সামনে আসে সেটা আমার উপর নির্ভর করে। এবার সে চূড়ান্ত কথাটা বলল, শেষবার বলছে, সিল দাও, অথবা তোমাদের সাতজনের প্রত্যেকের পরিবার, প্রত্যেকের শিষ্য, প্রত্যেকের প্রিয়জনের উপর দিয়ে এমন কিছু যাবে যা তারা কখনো দেখেনি, এবং তোমরা দেখবে কিছু করতে পারবে না। ঘরে কেউ কোনো কথা বলল না, কেউ নড়ল না। সাতজন রাবাই অন্ধকারের মধ্যে চুপ করে বসে রইল, আর সেই চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আসমুরিয়াস অত্যন্ত খেপে গেল। এবার সে ওই ঘরেই এমন তাণ্ডব করল যে তাণ্ডবের ব্যাপারে তারা কেউ হয়তো আন্দাজও করেনি এতক্ষণ পর্যন্ত। সে সর্বপ্রথম একজন রাবাইকে বেঁধে ফেলল, বাকি ছয়জন রাবাইকে সে ছেড়ে রাখল। যাকে সে বেঁধে রেখেছে তার গলায় সে ছুরি ধরেছে, এবং ছুরি ধরে সেই রাবাইকে সে বলল, যদি সে বাঁচতে চায় তাহলে তাকে হাত দিয়ে ইশারা করতে হবে সে কোন রাবাইকে খুন করবে এখন। অর্থাৎ সে যদি কোন রাবাইয়ের দিকে ইশারা করে তাহলে সেই রাবাই তখন খুন হবে, আর এই রাবাই যাকে সে বেঁধে রেখেছে সে বেঁচে থাকবে। আর যদি সে কারো দিকে যদি আঙ্গুল না তোলে তাহলে তার গলায় সে কেটে ফেলবে। এবং সেই রাবাই আরেকজন রাবাইয়ের দিকে আঙ্গুল তোলে, মৃত্যু ভয় এই কথা বলে সে হাসতে লাগলো, এবং ওই অবস্থাতেই শয়তানের মতো দুইটা লাফ দিয়ে সে ওই জীব রাবাইকে ইশারা দেওয়া হয়েছিল তার গলায় ছুরি চালিয়ে দেয়। তার গলায় ছুরি চালিয়ে দিয়ে এবার সেই পাঁচজন রাবাই যারা দাঁড়িয়ে রয়েছে, ছয়জনের ভিতরে একজনকে তো সে খুনি করে ফেলছে এইমাত্র, তার জান তখনও বের হচ্ছে না, সেই অবস্থায় সে বাকি পাঁচজনকে বলছে, ও এখনই তোমাদের ভিতরে কাউকে না কাউকে ইশারা দিয়ে দেখাবে। তার আগে বলো, তোমরা কে চাও ও মরুক। ওই একই সময় সাথে সাথে দুজন সে বেঁধে রাখা রাবাইয়ের দিকে ইশারা করল। ডিভাইড অ্যান্ড রুল, এই ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি প্রয়োগ করে সেই বেঁধে রাখা রাবাইকে এভাবে হত্যা করে। এইভাবে একে একে সবাইকে সে হত্যা করে, কারণ সবাইকে সে দেখিয়ে দেয় যে তোমরা মৃত্যু ভয়ের কাছে একদম নগণ্য, একদম নগণ্য। ওই ঘর থেকে যখন আসমুরিয়াস বেরিয়ে আসে তার দুই হাতে রয়েছে ওই সাতজন রাবাইয়ের বের করে নিয়ে আনা হৃৎপিণ্ড, রক্তাক্ত, এমনকি তার চেহারাও। এবং এই সাত হৃৎপিণ্ডে সে কামড় দিয়ে সাত কামড় বসিয়ে সাত টুকরো হৃৎপিণ্ড সে ছিঁড়ে নিয়েছে। আসমানের দিকে তাকিয়ে সে হাসছে, এই শহরের পতন যে আসন্ন, এই শহরের পতন যে আসন্ন। গভীর রাত, ছেলেটার বয়স সাত কি আট বছর, একটা সাদা শার্ট আর একটা শর্ট প্যান্ট পরা। সেটা ডাক শুনতে পাচ্ছে, খুব ক্ষীণ একটা ডাক। ওই ডাক শুনে সে তার নিজের বিছানা থেকে উঠে ঘরের কিল দেওয়া দরজা খুলে বাইরে বেরোয়। সময়টা রাত দুটো, গরমকালের রাত, গরমকালের এমন রাত যে রাতে শেষের সময়ে বাতাস বয়ে যায়। এই বাতাস বইছে চারপাশে, পরিবেশ অন্যরকম। এই শিশু সে হেঁটে যাচ্ছে, নিজের বাড়ির উঠান সে পার করল, আকাশের এক কোণে চাঁদ, কিন্তু আকাশটা কেন জানি সাদা মনে হয়। ওই শিশু হেঁটে যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, ওই বাতাসের সাথে বয়ে যাচ্ছে আর অনেক কিছু। কি ওই বাতাসের সাথে বয়ে যাচ্ছে? একটা বিশেষ কুয়াশা যা প্রত্যেকটা গৃহস্থ ঘরের চারপাশে ছড়িয়ে যাচ্ছে বাতাসের সাথে সাথে, যেন একটা ভাইরাস, যেন একটা ভাইরাস ওই বাতাসে ভেসে ভেসে প্রত্যেকের ঘরে পৌঁছে যাচ্ছে। ওই শিশু যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে তা একটা জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা, মানুষের তৈরি রাস্তা। হেঁটে যাওয়ার কারণে জঙ্গলের ভেতরে সেই রাস্তাটা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে, সেই জঙ্গল দিয়ে সে যখন মূল রাস্তায় উঠল, ওই ডাক শুনতে শুনতে সে পৌঁছে গেল রাস্তা লাগোয়া মসজিদের পুকুরে। ওদের গ্রামে একটা মসজিদ রয়েছে এবং ওই মসজিদ রাস্তার এক পাশে, রাস্তার অপর পাশে রয়েছে একটি পুকুর। মুসল্লিরা সবসময় এই পুকুর ব্যবহার করে, গ্রামের অন্যান্য মানুষও এই পুকুর ব্যবহার করে। ডাক্তার ওদিক থেকেই আসছে। ওই ডাক্তার শুনতে 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 সে পুকুরের পাড়ে নামল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এর পরের ধাপে একটুখানি পানি, এর পরের ধাপে ওর হাঁটুর নিচে পানি। কিন্তু ও সেই হাঁটুর নিচের ধাপের নেমেও আর এক দফা নিচে নামল, তারপর একটু পেছনে চলে এল। হয়তো ভেবেছিল যে করছেটা কি। এদিক সেদিক সে তাকাল, পরিবেশ সে চিন্তা পারছে না, কেন যেন অবাক লাগছে চারপাশ, তার স্বপ্নের মতো মনে হচ্ছে। ছিল তো ঘরে, এই আকাশ, এমন আকাশ তো সে দেখেনি, কারণ আজ পর্যন্ত সে রাতে দুটো বাজে কখনো বাইরে বেরিয়ে আকাশ বা এই রাতকে দেখেনি। চারপাশে সে তাকাচ্ছে, ভয়ও লাগছে, অন্ধকারের ভয়। আবার সেই ডাক সে শুনতে পায়, সম্মোহিত সে ডাক, একেবারে পানির মধ্যখান থেকে আসছে। পানির দিকে তাকালো, এই খুট খুটে অন্ধকার কালো পানির ভেতরে ও একটা চেহারা দেখতে পায়, একটা সুন্দরী মেয়ের চেহারা। বিয়ের একটা সাজ রয়েছে তার চেহারার ভেতরে, তার চুলগুলো পানিতে ঢেউ খেলছে রীতিমতো, কিন্তু তার চেহারাটা পানির ভেতরে ডোবানো। ওই চোখ খোলা, কোন ভীতিকর আভা নেই সেই চেহারায়। ওই মানুষটাই ওকে ডাকছে, ওই মানুষটাই ওকে ডাকছে। ছেলেটা ততক্ষণে কিন্তু উপরে উঠে গিয়েছিল, কিন্তু সেই সম্মোহিত ডাক যখন সে আবার শুনতে পায়, তখন আবার এক ধাপ সিঁড়ি নিচে নামে সে। সেই ধাপ যে ধাপে অল্প একটু পানি রয়েছে, এরপরে সে পুকুরে ঝাঁপ দিল। সেই রাতেই ওই গ্রামের আরেক কোনায় বসবাস ছিল একজন ব্যক্তির, যাকে ঘিরে এই ঘটনা। আকন্দ সাহেব, আকন্দ সাহেব তার মাটির তৈরি দোতলা বাড়িতে একা থাকতেন। বিয়ে শাদী তিনি করেননি, পেশায় শিক্ষক ছিলেন একটা সময়, এখন তিনি একাকী জীবন কাটাচ্ছেন। মানুষজন থেকে একটু দূরে দূরে থাকতে বেশি পছন্দ করেন। এই মাটির ঘরে তিনি বিদ্যুতের সেবাটুকু নেওয়ার দরকার মনে করেননি, তিনি সেই আদিকালের মতো বেঁচে থাকতে চান এখনো। সেই ব্যক্তি রাত দুটোয় নিজের ঘরে নিজের বিছানায় তখন ঘুম, তার চোখটা খুলল, কারণ তিনি একটা স্পর্শ পেয়েছেন, যে স্পর্শ তাকে কেবল জাগানোর জন্যই দেওয়া হলো মনে হল। তিনি উঠে বসলেন, তিনি নিজের ঘরে আলো ধরালেন, অন্ধকার করে শুতেন এমন নয় যে হালকা একটু আলো জ্বালিয়ে রাখতেন তিনি, না এমন নয়। ঘরে রয়েছে হেরিকেন, সেই হেরিকেনটা তিনি ধরালেন। হেরিকেনের আলো ধরিয়ে তিনি চারপাশে একবার চেক করে আসলেন, কোনো কিছু তো মনে হয় না। ব্যাঠিক, কিন্তু নূপুরের শব্দ তিনি শুনতে পান। নূপুর, ঝনঝন ঝনঝন করে নূপুরের শব্দ, আশপাশে কে জানি চলাফেরা করছে। নূপুর পায়ে যেভাবে মানুষ চলাফেরা করে ওইভাবে ওই শব্দ তিনি পাচ্ছেন, কখনো ডান দিকে কখনো বাম দিকে, কখনো মাথার উপরে কখনো পেছনে কখনো সামনে, কিন্তু ঘরের বাইরে। তিনি রয়েছেন তার এই মাটির তৈরি দুতলা ঘরের নিচতলায়। একটা বসার মতো ঘর রয়েছে, সেই ঘরে এসে তিনি বসলেন। সেই ঘরে এসে তিনি বসলেন এবং সাথে সাথে দুটো ডায়েরি তিনি বের করলেন, সেই সাথে সেদিনের ক্যালেন্ডার। তিনি হিসাব নিকাশ যখন করছিলেন ঠিক সেই সময় ওনার ওই বসার মতো যে ছোট ঘরটা রয়েছে সেই ঘরের জানার সামনে একটা ছায়া যে দাঁড়িয়ে রয়েছে সেটা তার আড় চোখে পড়ে। ও ছায়া সেখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আকন্দ সাহেব ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু তিনি জানেন, এমনকি সে ছায়াও জানে যে আকন্দ সাহেব তার উপস্থিতি জানে। সে ছায়া আকন্দ সাহেবের দিকে রয়েছে এমন নয়, সে ছায়া এমন ভাবে পাশ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে যাতে পাশ থেকে সে ছায়াকে যাতে দেখা যায়। কিভাবে দেখা যাবে? কারণ বাইরে থাকা আলো, বাইরে থাকা একটা বাড়ির আলো একটুখানি ছায়া সে জানলায় পড়ছে, এবং একটা ছায়া যে দাঁড়িয়ে রয়েছে সেই জানালার ভেদ করে সেই আলো যখন মাটির দেয়ালে পড়েছে সেই দেয়ালে সেই ছায়াটার ছাপ পাওয়া যাচ্ছে, সেই ছায়াটাকে দেখা যাচ্ছে সেইখানে। আর চোখে তিনি দেখছেন আর তিনি তার হিসাব নিকাশ করছেন, পঞ্জিকা পর্যন্ত তিনি বের করে ফেলেছেন, হিসাব নিকাশে তিনি ব্যস্ত। ঝুনঝুন ঝুনঝুন করে হেঁটে কে জানি চলে গেল, আবার যেন যেখানে দাঁড়িয়ে রয়েছিল সেখান থেকে চলে গেছে। উদ্দেশ্য কি তা তিনি খুব ভালো করে জানেন। খুব দ্রুত তিনি হিসাব করছিলেন কোনো কিছুর একটা হিসাব, যে হিসাবটা এখনো যদি পুরোপুরি সঠিকভাবে না মিলে তাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ওই হিসাব মিলানোর সময় তার ডান হাত থরথর করে কাঁপছিল, থরথর করে তার ডান হাত কাঁপছিল। ওই গ্রামেরই আরেক কোনায় একজন নারী তখন প্রসব বেদনায় আক্রান্ত। তার এই প্রসব বেদনা শুরু হয় রাত 11টায়, তখন বাজে রাত 2। সন্তান কখন যে ভূমিষ্ঠ হবে সেই অপেক্ষায় রয়েছেন দায়ীরা, তারা তাদের মতো করে চেক করে যাচ্ছেন সবসময়। ওই দায়ীদের ভেতর থেকে একজন হেঁটে গেলেন শুধুমাত্র একটু গরম পানি নিয়ে আনার জন্য। তিনি যখন গরম পানি আনতে যান তার নজর পড়ে ওই ঘরটায় রাখা ছোট্ট একটা আয়নার উপরে। ওই আয়নায় একটা চেহারা দেখা যায়, তিনি দাঁড়িয়ে রয়েছেন তারই প্রতিবিম্ব আয়নায় একটা চেহারা দেখা যায়, কিন্তু সেটা তার নিজের না। তিনি দেখতে পাচ্ছেন তার চেহারাই, কিন্তু এটা তার চেহারা না, মানুষটা তিনি কিন্তু চেহারা তার না। ওই চেহারা কেমন জানি অদ্ভুত, কেমন জানি ওর ভেতরে এক শয়তানি লালসা দেখা যায়। পুরুষের মতো চেহারা, রয়েছে একটি কুফ, রয়েছে একটা বড় তিল, কিন্তু তারপরও তার চেহারা ভীষণ উৎকট। তিনি সেই চেহারা থেকে তার নিজের চোখ সরিয়ে নেন, তিনি গরম পানি নিয়ে সে মায়ের কাছে যেয়ে পৌঁছান, সেই মা যার প্রসব বেদনা শুরু হয়েছে। তিনি অন্যান্য দায়ীদের মাঝখানে কিছুটা পেছনে দাঁড়ালেন, কোনো কাজ করছেন না। অন্যান্য ধাত্রীরা সেই ব্যবস্থা করে যাচ্ছেন, অন্যান্য দায়ীরা সে কাজ করে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো কিছু করছেন না হুট করে। বরং তার বিধ্বংসী নজর রয়েছে সেই মহিলার উপর। ও কখন সন্তান ভূমিষ্ঠ করবে একটু দেখার জন্য। এর আগে যে তিনি আগে কখনো সন্তান জন্ম দেওয়ার সময় থাকেনি তা নয়, কিন্তু এবার কেমন জানি লাগছে। এই বাচ্চাটা বের হবে, বাচ্চাটা বের হয় কিভাবে সেটা দেখার জন্য তিনি একদম উৎসুক। তিনি আরো বিশেষ করে উৎসুক ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, বাতাসে আসে, ওই একই সময়ে মায়ের কি অবস্থা হয় সেটা দেখার জন্য তিনি উৎসুক। অথচ এই ব্যাপারে তার পুরনো অভিজ্ঞতা রয়েছে। তিনি অস্থির হয়ে আছেন, কিন্তু কেন তিনি তা নিজেও জানেন না। ওই অস্থিরতার কারণ তিনি নিজেও বুঝতে পারছেন না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তান এই দুনিয়ার বাতাস নিজে যখন গ্রহণ করে তখন তার ফুসফুসে সেই বাতাস প্রবেশ করার পরে ফুসফুস এক্সপ্যান্ড হওয়ার কারণে একটু ব্যথা করে। সে ব্যথায় সেই সন্তান চিৎকার দেয়, কান্না করে। ভূমিষ্ঠ হওয়া সন্তান একটা শব্দ করছে না, ও চোখ খোলা কিন্তু কোনো শব্দ করছে না, বুকে কিন্তু তেমন নড়াচড়া নেই। অন্যান্য ধাত্রীরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন, কারণ এই অবস্থায় বাচ্চার খুব দ্রুত চিৎকার করে কান্না করাটা উচিত। তারা তাদের মতো করে যত রকমের প্রচেষ্টা রয়েছে সমস্ত প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এই ধাত্রী তিনি তখনও কেমন যেন একদম কিং কর্তব্য বিমর হয়ে রয়েছেন। তার প্রথমে দেখার ইচ্ছা ছিল এই সন্তান জন্ম হয় কিভাবে, এই পুরো প্রক্রিয়াটা, কিন্তু তিনি সেই পুরো প্রক্রিয়া দেখেননি। তিনি বারবার আরেকজনকে বলছিলেন যে তার দৃষ্টিসীমা কমে আসছে বারবার, তার দেখার ধরনটা টানেলের মতো হয়ে যাচ্ছে এবং দৃষ্টিসীমা কমে আসছে, তিনি ভালোভাবে কোনো কিছু দেখতেই পাচ্ছেন না। এইভাবেই চলতে লাগলো অনেকক্ষণ, এইভাবেই চলতে লাগলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও সে কোনো শব্দ পায়নি। আস্তে আস্তে শরীর নীল হতে শুরু করে। সন্তানের শরীর যখন নীল হতে শুরু করে এর মানে হচ্ছে যে অক্সিজেন কোথাও পৌঁছাচ্ছে না। ওই ধাত্রী তিনি এলেন, ওই বাচ্চাটাকে তিনি কোলে তুলে নিলেন, এমন এক অস্বাভাবিক ভাবে তিনি চাপ দিলেন ওর বুকে। ওই চাপ দেওয়ার পরপরই ওর কান্না ছুটে গেল, বাচ্চা নিঃশ্বাস নিতে শুরু করেছে। তিনি অন্যান্য সমস্ত ধাত্রীদেরকে পেছনে রেখে ঘর থেকে বেরিয়ে আসলেন। কিন্তু বেরিয়ে আসার সময় তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন তিনি কোনো কিছু জয় করে ফেলেছেন। কিন্তু এখানকার কেউ সেই তার সেই বিজয়ের ব্যাপারে জানে না। ওই ধাত্রী বেরিয়েছেন এবং তিনি হেঁটে যাচ্ছেন কোথায়। ওই রাতের বেলা তিনি গ্রামের রাস্তা ধরে ধরে হেঁটে এগিয়ে আসছেন। একটা মূল সড়ক, যে মূল সড়কের এক প্রান্তে কিন্তু রয়েছে মসজিদ এবং অপর প্রান্তে, সেই মসজিদের ঠিক অপর প্রান্তে রাস্তার পরে রয়েছে একটা পুকুর। এবার তিনি সেই রাস্তা ধরে এগিয়ে এলেন। তিনি একটা ডাক শুনতে পাচ্ছেন, ডাক। ওই ডাকটা তিনি শুনতে শুনতে এগিয়ে গেলেন পুকুরের দিকে, যে পুকুরে সেই শিশুটা ছিল। সেই শার্ট এবং শর্ট প্যান্ট পরা শিশুটা, সে কিন্তু ঝাঁপ দিয়েছিল এই নারী সেখানে এসে একদম দাঁড়িয়ে রইলেন। আকন্দ সাহেব হিসেব নিকাশ মেলাতে ব্যস্ত, তখনও তিনি হিসেব করে যাচ্ছেন নিজের একদম প্রগাঢ় মন দিয়ে। কপাল যে ঘেমে ঘেমে যে পানি পড়ছে সেটা পর্যন্ত তা খেয়াল নেই। আচমকা একটা বিকট শব্দ হলো, একটা নারী কণ্ঠের চিৎকার, সেই সাথে মাটির কোনো কিছু ভেঙে পড়া শব্দ। শব্দটা হয়েছে এমন কোনো কিছু ছুঁড়ে মারা হয়েছে তার এই মাটির ঘরের দরজার দিকে, ওই দরজায় সেই জিনিসটা ভেঙে পড়ে গেছে। দরজাটা কিন্তু ওই একই সময়ও কেঁপে উঠেছিল মারাত্মকভাবে এবং এই পুরো শব্দে তিনি নিজেই আঁতকে উঠেছিলেন দরজার শব্দে। তিনি উঠে যখন দাঁড়ালেন তখন তিনি থরথর করে কাঁপছেন। নিজে উঠে যেয়ে সেই দরজাটা তিনি খুললেন। হাতে রয়েছে হারিকেন, এই হারিকেনের আলোয় তিনি দেখতে পান একটা মাটির কলস যেটা তার দরজার মাত্র ছুঁড়ে মেরে ভাঙা হয়েছে। ওর কলার অংশটুকু অর্থাৎ সেই গোল শেপটা ইন্ট্যাক্ট অবস্থা রয়েছে, বাকি সব সবগুলো অংশ ভেঙে গেছে। নূপুরের শব্দ, নূপুরের শব্দ, অদৃশ্য কেউ নূপুর পায়ে চলছে। বাহিরে যে বাতাস, সে বাতাসের ভেতরে যে কুয়াশা, সেই কুয়াশা তিনি লক্ষ্য করতে পারলেন। এই কুয়াশা চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এটা তো মানুষের তৈরি কুয়াশা নয়, এটা প্রাকৃতিক ভাবে তৈরি কুয়াশাও নয়, যেন এক ধরনের ধোঁয়া নিজে 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 চারপাশে ছড়িয়ে যাচ্ছে। রাতের সেই বাতাস তাকে ছুঁয়ে যাচ্ছে, সেই বাতাস চারপাশে বয়ে পর্যন্ত যাচ্ছে। আর সে ঝনঝনানি, নূপুরের সেই ঝনঝনানি, ওই নূপুরের ঝনঝনানি তিনি শুনছেন, কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। দরজাটা তিনি লাগিয়ে দিলেন, পরপর তিনটে বড় লাঠি দিয়ে আটকানোর মতো আরো বড় খিল তিনি বসিয়ে দিলেন, যাতে দরজা ভেঙে ভেতরে কেউ না ঢুকতে পারে। কারণ তার বিশ্বাস ছিল যে অন্ধকার তিনি দেখতে পাচ্ছেন নিজের চোখে, আলোর বিপরীতে ওই অন্ধকারে কেউ দাঁড়িয়ে রয়েছে। এই জন্য খুব তাড়াহুড়ো করে তিনি গেট লাগিয়ে তিন তিনটে খিল বসিয়ে দিয়েছেন, এবং যেই তিন তিনটে খিল তিনি বসিয়ে দিয়ে রিল্যাক্স হলেন, দরজার মতো শব্দ ধম 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 ধম, এবং ওই শব্দে দরজা একেবারে পাক হয়ে গিয়েছিল প্রায় এক আঙ্গুল পরিমাণ। ওই পাশে যে রয়েছে সে প্রচন্ড জোরেই ধাক ধাম 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 করে গেট মারি মারিয়েছিল। এরপর আর কোন শব্দ নেই। কেন জানি মনে হলো যে একটা পানি, মানে এক গ্লাস পানি কেউ কোথাও ফেলে দিল। তিনি তাকালেন তার সে বসার ঘরে, সেই ছোট টেবিলে, টেবিলে পানি। হারিকেন নিয়ে দৌড়ে গেলেন, ওইটাই হল। যে হিসেব নিকেশ তিনি করেছিলেন, যে কাগজে সমস্ত কিছু লেখা ছিল, পঞ্জিকা এবং অন্য দুটি ডায়েরি সহ সবকিছু ভিজিয়ে দেওয়া হয়েছে। ঘরের ভেতরে তিনি শুনতে পাচ্ছেন কে এখানে হাঁটছে, অত্যন্ত ভারী পা, এক এক কদম বুম বুম বুম, যেন তার পেছনেই, যে তার পেছনে রয়েছে সে অত্যন্ত ভয়ঙ্কর, সে চাইলে এই মুহূর্তে তার ঘাড় ভেঙে ফেলতে পারে। তিনি জানেন তার পেছনে কে, তাকে তিনি চিনেন, বহু আগে থেকে চিনেন, এই সম্পর্ক বহু আগের। আকন্দ সাহেব এই সম্পর্কের কারণে হয়তো এখন পর্যন্ত একা, হয়তো এটাই পেছনের কারণ। তিনি পেছনে ঘুরে তাকালেন, দেখলেন না কাউকে, সেখানে কেউ নেই, কেউ থাকার কথা নয়, কারণ যে চলাফেরা করছে তাকে চোখে দেখা যাচ্ছে না। ওই অন্ধকারের ভয় যে ছিল, সে যে এসে ধমধম ধমধম করে কেটে পানি মারল, তখনও আসলে সেখানে কাউকে দেখা মত সম্ভব ছিল না। তার যত ইনফরমেশন ছিল তার উপরে পানি ঢেলে দেওয়া হয়েছে। একটা কাগজ ধরতে যাবেন, সে কাগজ ছিঁড়ে গেল, সে কাগজ একটু সামলাতে যাবেন, সে কাগজ আরো ছিঁড়ে গেল। মুহূর্তের ভিতরে একটা কাগজ ছিঁড়ে কয়েক টুকরো হয়ে গেল। যে হিসেব নিকেশ তিনি করেছিলেন সেই হিসেব নিকেশ একেবারে ভেস্তে গেল। সেই সাথে পঞ্জিকাটা পানিতে ভেজে গেছে, এবং এত নিম্নমানের পঞ্জিকা পানিতে ভেজে যাওয়া মাত্রই কালি ছাড়তে শুরু করেছে। একদিন ফজরের সময় আমার ফোনে একটা মেসেজ আসলো। স্বাভাবিকভাবেই যে ধরনের মেসেজগুলো আসে আমার মোবাইল ফোনে, সেই মেসেজগুলো ছিল এরকম, একজন ব্যক্তি এবং তার বংশ পরিচয়। এরপরে লেখা থাকে এই ব্যক্তির কি সমস্যা সেটা সে জানতে চায়, কেন তার কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, অথবা সে আশঙ্কা করছে তার কোনো না কোনো সমস্যা রয়েছে। যখন এই ধরনের মেসেজগুলো আসে তখন এই মেসেজগুলোকে ফরওয়ার্ড করা হয়। কিভাবে ফরওয়ার্ড করা হয়, অবশ্যই কোনো টেকনিক্যাল ওয়েদে না। আমি সাহেবকে ডেকে সেই ব্যাপারগুলো জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করি অমুকের ছেলে কিছু ব্যাপারে জানতে চায়, আর অমুক ব্যক্তি কেন কিছু ব্যাপার সাফার করছেন। পরবর্তীতে তিনি হয় সেই রাতেই, হয়তো একদিন দুদিন পরে, আবার ইন কেস এমন কোন সিনারিও যে সিনারিওতে কোনো সংযোগ বা সংবাদ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় লাগে খবর বের করার জন্য। ওই দিন ফজরের সময় আমার ফোনে যে মেসেজটা আসে সেই মেসেজে কিন্তু আকন্দ সাহেবের নাম ছিল, কারণ বংশের নাম আমি মাঝে মাঝে খুঁজি। আকন্দ সাহেবের নাম ছিল কিন্তু সেই নামের প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ আকন্দ সাহেবের যেই ভাতিজার মাধ্যমে আমি পুরো ব্যাপারটার সাথে ইনভলভ হলাম, ওই ভাতিজা মূলত গ্রামের বাড়িতে যখন যায় ওই দোতলা বাড়ি মাটির তৈরি বাড়ি, আশপাশের বাড়িগুলো মাটির তৈরি, দুই একটা জায়গায় টিনে বেড়া ওই ধরনের বাড়ি রয়েছে, বাকি সমস্ত বাড়ি ঘরই কিন্তু প্রায় পাকা এবং টিনের। শুধুমাত্র আকন্দ সাহেবের এই যে বসত ভিটা সেইখানে তিন চারটা ঘর এবং তার সেই দোতলা ঘর বাদে মাটির ঘর আর তেমন নেই। আমরা পূর্বেই কিন্তু জানিয়েছি যে আকন্দ সাহেব এইভাবে থাকতে পছন্দ করেন। তো তার ভাইয়ের ছেলেরা যখন এখানে ঘোরাফেরা করতে আসে, মানে আকন্দ সাহেবের ভাতিজা এখানে ঘোরাফেরা করতে এসে এবং সেই ভাতিজা এইখানে একটা সমস্যার মধ্যে পড়ে, সেই সমস্যাটা হচ্ছে তাকে জিন আক্রান্ত করেছে। বাহ্যিক দৃষ্টিতে সেটা দেখলে মনে হবে যে কোনো খুবই জিন, দেখলে মনে হবে কোনো পিশাচ টাইপের জিন, কিন্তু সে সবসময় হাঁ করে থাকত আর মুখ শুকিয়ে যেত, লালা পড়তে পড়তে একটা সময় তার মুখ শুকিয়ে যেত, সে নিজের নাম বলতে পারত না। সে সবসময় একটা কথা বলতো যে রাস্তা ছোট হয়ে সংকীর্ণ হয়ে আসছে, মানে যে কোনো রাস্তা বা যে কোনো স্থান তার কাছে সংকীর্ণ হয়ে ছোট হয়ে যাচ্ছে, এবং সে আয়নায় বিভিন্ন মানুষের চেহারা দেখতে পেত, বিভিন্ন মানুষের চেহারা। এই সমস্যা শুরু হয় কখন, ওই যে যখন তারা বেড়াতে যায় তখন আয়নায় যখন বিভিন্ন মানুষের চেহারা দেখা যায় ঠিক তেমনি যারা সুস্থ হয়েছে তারা প্রায়শই নিজেদের নাম ভুলে যেতে লাগলো। আমি একজনকে যখন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনার নাম কি, তখন সেই ব্যক্তি তার নামটা মনে করতে সময় নিয়েছিলেন। এতে অবাক হওয়ার মতো কোনো ব্যাপার নয়, কারণ এই সমস্যার সাথে নাম ভুলে যাওয়া কোনো না কোনোভাবে যোগসূত্র বয়ান রাখে। আমরা সেটাই খুঁজব এখন, ঠিক যেভাবে আমি খুঁজেছি, ঠিক যেইভাবে আমি গিয়েছি, আপনারা ঠিক ওই অবস্থাতেই ওইভাবেই পুরো ঘটনার ভিত্তিতে যাবেন। শুরুর যে ইভেন্টের কথা বললাম, শুরুর কিছুক্ষণ যে ইভেন্ট আপনারা শুনতে পেয়েছেন আকন্দ সাহেবের মাধ্যমে, এটা অতীতের একটা সময়, কোন অতীত, আজ থেকে 10 বছর আগের। কিন্তু এই ঘটনা আরো অনেক অনেক আগের, অনেক আগের। তখন আকন্দ সাহেব ছিলেন জোয়ান, সেই সময়ে এই সূত্রপাত হয়। আমি যখন পুরো ব্যাপারটার ব্যাপারে জানার চেষ্টা করলাম, আমি সাহেব তখন আমাকে বললেন দুনিয়াতে কিছু কিছু জায়গা থাকে, কিছু কিছু বাড়ি থাকে, কিছু কিছু স্পেস থাকে, কিছু কিছু ব্যক্তি থাকে যাদের থেকে দূরে থাকতে হয়, কারণ সেই জায়গা সেই ব্যক্তি এবং সেই স্পেস এমন কোনো কিছু হোল্ড করে যা জানা বা যা ফেস করা মানবের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে, কারণ মানবের অত বেশি অভিজ্ঞতা নেই। এন্টিটিদের যে পরিমাণ অভিজ্ঞতা রয়েছে বিশাল আয়ুর কারণে মানবের সেই পরিমাণ অভিজ্ঞতা নেই। তা মানবকে খুব সহজে বোকা বানানো সম্ভব, মানবকে খুব সহজেই কন্টামিনেটেড করা সম্ভব, এটা হচ্ছে আমি সাহেবের বক্তব্য। অর্থাৎ আকন্দ সাহেবের বাড়িতে যদি আমি পা দিই তাহলে আমি নিজে কন্টামিনেটেড হয়ে যাব এবং সমস্যা সমাধান আসার কোনো রাস্তাও থাকবে না। যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে সমস্যার সমাধান যদি আমাদের মাধ্যমে না হয় অন্য কোনো মাধ্যম কি আছে বা পরবর্তীতে হতে পারে, আমি সাহেব তখন আমাকে বলেছিলেন সিম্পলি আকন্দ যদি মরে যায় তাহলে, আকন্দ যদি মরে যায় তাহলে যেই সিলটা রাখা ওই সিল ভেঙে যাবে। আকন্দ ওই সিল হোল্ড করে রেখেছে, কারণ কেন সে রেখেছে হোল্ড করে সেটা কেউ জানে না। এখন আকন্দ কাউকে বলবি কিনা সেই ব্যাপারে কেবল সেই ভালো জানে। যখন আমি জিজ্ঞেস করেছিলাম সিল, তখন আমি সাহেব আমাকে শুধু এইটুকু বললেন দেখো এমন একটা যুগ একটা মানুষ যে এই সময় এই অবস্থায় থাকে দূরে থাকে মানুষজনের কাছ থেকে, একা থাকে, সে কি মনে হয় সে কি কোনো সাধারণ কর্ম করে বেড়ায়? তারা কোনো সাধারণ কর্ম কোনো কখনোই করে না। এই ধরনের ব্যক্তিরা এমন কোনো কিছুর সাথে সবসময় জড়িয়ে যায় যে ব্যাপারগুলোর সাথে তাদের জড়িয়ে ওটা একদম পার্মানেন্ট। এখন তো এই পুরো ব্যাপারটার একটা সিল। যখন আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা কি, আমি সে বলেছিলেন সেটা তোমার জানার দরকার নেই, কারণ আমি বিশ্বাস করি তুমি চাচ্ছ না। কথা কিন্তু এইটুকুই ছিল, আমি সাহেবের সাথে আমার কথা এইটুকুই ছিল, তিনি জানতেন যে আমি চাচ্ছি না। কিন্তু তারপরও আমি সেইখানে যাই, আমি আকন্দ সাহেবের বাড়িতে যাই। ঠিক ওই বাড়িটা আমি আমার নিজের চোখে দেখেছি, দোতলা বাড়িটা, মাটির তৈরি বাড়ি। আমি আমার নিজের চোখে দেখেছি অন্যান্য মাটির তৈরি ঘরগুলো, আর আমি নিজের চোখে নিজে উপস্থিত থেকে এই পুরো চক্রের এক অংশ হয়ে গিয়েছিলাম, এই কাল চক্রের অংশ। নামটা শুনতে অনেকটা সিনেমেটিক মনে হয়, কিন্তু না, কাল চক্র, একটা চক্র যা ঘুরছে, যা অতীতের, এই জন্যই এর নাম কাল চক্র। আমি ওই বাড়িতে যে পৌঁছাই, প্রথমে বাড়ির ওভারভিউটা আমি আপনাদেরকে দিই। বাড়ির মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, এক ধরনের রাস্তা, যে রাস্তাটা কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে আবার দূরবর্তীতে অন্য আরেক গৃহস্থ বাড়ির সাথে সংযোগ করেছে। অর্থাৎ বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে অন্য আরেক গৃহস্থ বাড়ির লোকজন যাওয়া আসা করে। মাঝখানে রয়েছে না জঙ্গল, বাড়িটা দোতলা বাড়ি, একটা এখনকার সময়ের টিন শেডের ইউনিটের মতো। এছাড়াও তিনটার মতো অন্যান্য ভিটা রয়েছে, মাটির তৈরি ভিটা। বাইরের দিক থেকে দেখলে কিন্তু পুরোপুরি লেপা একটা অংশ, মানে মাটির লেপটে খুব সুন্দর করে এটাকে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, যেটা টমাটোর বাড়ি। এই বাড়ির ভেতরে যখন আমি প্রবেশ করি, প্রচন্ড ঠান্ডা, বাইরে কিরকম আর ভেতরে কিরকম, মানে অদ্ভুত বিশাল টেম্পারেচার ডিফারেন্স। যে কোনো একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মনে হতে পারে যে শব্দ বা এরকম কোনো কিছু যখন হয়, সেই শব্দগুলোর পেছনে যখন সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটররা দৌড়ায়, তখন তারা সেই শব্দকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। আবার যখন এরকম ঠান্ডাটা পরিবেশ থাকে, এইরকম একটা পরিবেশ, তখন আবার তারা হয়তো সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে এটা হয়তো কোনো স্পিরিট এখানে রয়েছে, এই জন্য এই পরিমাণ টেম্পারেচারের ফ্লাকচুয়েশন। ব্যাপারটা কিন্তু এরকম না, মাটির ঘর সেটা ঠান্ডা থাকবেই। কিন্তু যেই মুহূর্তে আমি মাটির ঘরে প্রবেশ করলাম, একটা পিতলের পাতিল, মুখ লাল কাপড় দিয়ে বাঁধা, পিতলের পাতিল গড়িয়ে 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 একেবারে আমার পায়ের উপরে এসে থামল। আমার পাশে আরেকজন ব্যক্তি ছিল, সে কিন্তু সরে গিয়েছিল সেখান থেকে সাথে সাথেই। কিন্তু আমি যেহেতু এক কদম দিয়ে রেখেছিলাম, পরবর্তী কদম দেওয়ার পর পরই কিন্তু ওই পাতিলটা গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে আসে। আমার সাথে থাকা ব্যক্তি সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রয়েছে, ভালো কথা, সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রয়েছে, আর আমি পাতিলের দিকে। পাতিলটা যখন আমার পায়ে লেগেছিল, তখন কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যে আমার পা অবশ হয়ে যাচ্ছে, মাংসপেশিগুলো এমন ভাবে রিয়্যাক্ট করতে শুরু করেছে যে আমার পা অত্যন্ত ক্লান্ত, আমি কোনো মতে দাঁড়াতে পারবো না, এটা সম্ভবই না, এমন মনে হচ্ছিল। ওই অবস্থাটা কেটে যায়, ওই অবস্থাটা কেটে যাওয়ার পরে আমি সেই পাতিলটা তুলি, মুখ আমি সাথে সাথে খুলে নিই, রাখলাম সামনে থাকা একটা জায়গার উপরে, সোফার মতো একটা জায়গা, বেতের সোফা। আকন্দ সাহেবের অপেক্ষা করছি, কিন্তু আকন্দ সাহেব নাকি বাসায় নেই। এই ফাঁকে আমি ওই পাতিলটা ধরলাম, পাতিলের মুখ থেকে কাপড়টা আমি সরালাম, ভেতরে রয়েছে ছাই, ছাই মনে হতে পারে, ছাই তো কোনো সমস্যা নেই, কিন্তু কিসের ছাই সেটা তো জানা লাগবে। কাঠ পুড়িয়ে ছাই হয়েছে, নাকি মানুষ পুড়িয়ে, নাকি জানোয়ার পুড়িয়ে ছাই করা হয়েছে? অনেক সময় এই ধরনের ছাই থেকে কোনো গন্ধ আসে না, কোনো রকম গন্ধ আসে না, এই ছাইগুলো এমন ভাবে রিয়্যাক্ট করে। চাপে যখন এই ছাইগুলোকে স্পর্শ করবেন তখন মনে হবে যে এগুলো ওই প্রকৃতির ওই ডালপালা যেগুলো পড়ালে যেরকম ছাই হয় ঠিক ওরকম, কিন্তু সেটা যদি মানুষের শরীরে কোনো অংশ হয় সেটাকে যদি পোড়ানো হয় ওইটার অবস্থাও ঠিক এরকম হয়ে যাবে, মানুষের সেই ছাইটা যেরকম অবস্থা হবে ঠিক তেমনি পূর্ববর্তী যে ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম ছাই নিয়ে সেইটার মতো অবস্থা হয়ে যাবে। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসি বাইরে, আগেই বলেছে যে মাঝখানে রাস্তা রয়েছে, মানুষজন এখান দিয়ে চলাফেরা করে, মানুষজনের যাতায়াতের ধরন দেখে আমার কাছে কেন জানি মনে হল মানে হয়তো এই বাড়ির সীমানা দেখে বা হয়তো মানুষগুলোই এরকম, তাদের চোখ কেমন জানি, তাদের আচার আচরণ কেমন জানি। তো একটু পানি পিপাসা লাগলো আমার, আর মার সাথে যে লোক ছিল তাকে আমি বললাম আমাকে একটু পানি দিতে, তো সে আমাকে যে এখান থেকে পানি এনে দিল, পানিটা খাওয়ার পরে আমি এমন ধরনের পানি আগে কখনো খাইনি, টিউবওয়েলের পানির ব্যাপারে আমার সম্পূর্ণ ধারণা রয়েছে, কিন্তু এই পানিটা আমার কাছে কেমন জানি লাগলো। এই পানিটা পেটে যাওয়ার পর পরেই আনুমানিক এক মিনিটের ভেতরে আমার পেট ফুলতে শুরু করে, পেট ফুলতে শুরু করে এবং সাথে সাথে আমার বমির মতো অবস্থা হয়েছে, গা গুলাচ্ছে। তখন একটা ব্যাপার আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি তো কোথাও গেলে কিছু খাই না, আমি এখানে পানি চাইলাম কিভাবে। মাথার মধ্যে ইমিডিয়েটলি আরো একটা কথা আসলো, যে সমস্ত ভাষা কথা আমি শুনেছিলাম ভিক্টিমের কাছ থেকে, ভিক্টিমের বাবার কাছ থেকে, এখানকার মানুষ মাঝে মাঝে নাম ভুলে যায়, মাঝে মাঝে ভুলে যায় তারা কি করছে। তাহলে কি এই একই জিনিস আমার সাথে হলো যে আমি এখানে দাঁড়ানো অবস্থা ভুলে গেলাম আমার রীতিনীতি নিয়ম কানুন? ওইটা কিন্তু তখন মনে হচ্ছে, এবং ওই একই সময় তো পেটে প্রচন্ড ব্যথা। আমি দোয়া দোয়া পড়তে শুরু করলাম, দোয়া দোয়া পড়তে শুরু করার কিছু সময় পরে আমার পেটে ব্যথাটা একটা মারাত্মক মুচড়ে আকার নিল এবং তারপরে ব্যথাটা গায়েব হয়ে গেল। ব্যথাটা চলে যাওয়ার পরে নিজেকে কিছু সময়ের জন্য মনে হলো যে খুব অসহায়, আমি কেমন যেন এক ধরনের ভয় লাগলো, আশপাশের পরিবেশ দিকে আমার কেন জানি মনে হলো যে প্রত্যেকটা গাছ আমার দিকে তাকানো, প্রত্যেকটা ঘর আমার দিকে তাকানো, প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকানো, কিন্তু কেউ তো এখানে তাকাচ্ছে না আমার দিকে। আকন্দ সাহেবের সাথে আমার চোখাচোখি হলো, কারণ তিনি এসছেন মাত্র। এই লোকটা ফতোয়া কিসেমের জামা পরা আর কি, মানে ফতুয়া কিসেমের জামা পরা, কিন্তু ফতুয়া না, আবার লুঙ্গি পরা, আমার চাইতে স্বাস্থ্য আরো কম তার, এবং চোখে চশমা। তিনি আমাকে দেখে অবাক হন নাই আর কোনো রিয়াকশনও দেন নাই, তিনি আমাকে শুধু এরকম জিজ্ঞেস করলেন, মানে আমাকে না পাশের লোককে জিজ্ঞেস করলেন, ওনাকে পাঠানো হয়েছে? আমি ওই পাশের লোক বললো যে হ্যাঁ। একটু অবিশ্বাস লাগে মানুষের ভেতরে, তারপরে উনি আমাকে বললো যে ভেতরে আসতে। তখন আমি ওনাকে বললাম আমি এখন ভেতরে যেতে পারবো না, আমি আপনার সাথে পরে কথা বলি। আমি ইনস্ট্যান্ট ইচ্ছা করে এই কথাটা বলতে যাচ্ছিলাম না তার সাথে, বা আর কোনো কনভারসেশন সামনের দিকে আগাতে চাচ্ছিলাম না, আমি এই এলাকাটাকে বুঝতে চাচ্ছিলাম। একটা অবাক করার বিষয় হচ্ছে যে একটা এলাকায় মাঝে মাঝে মানুষের ভেতরে সমস্যা দেখা দেয়, এটা বৈজ্ঞানিকভাবে এটা কখনো কখনো হয়, মাস হিস্টেরিয়াও হয়, আবার এই পানির কারণে সমস্যা হতে পারে, হ্যালুসিনেশন দেখা দিতে পারে, পানির ভেতরে যদি কোনো ধরনের কেমিক্যাল লিচ হয়ে মিশে এবং সেই পানি খেলে মানুষের সমস্যা দেখা দিতে পারে। যেমন আমি পানি খাওয়ার পরে আমার ভালো লাগেনি, আমার পেট ফুলে গেল মুহূর্তের ভেতরে। এই জন্য আমি কৌশলে ওই লোককে জিজ্ঞেস করলাম যে আমার পাশে ছিল, আপনারা পানি আনেন কোথা থেকে? তখন তিনটা লোকেশনের কথা আমাকে বলা হলো, একটা নলকূপ নর্মাল নলকূপ, আরেকটা হচ্ছে দুইটা হচ্ছে ডিপ টিউবওয়েল, মানুষজন এই ডিপ টিউবওয়েলের পানি খায়, এর আগে অন্যান্য ব্যবস্থা করে মানুষজন পানি খেত। তখন আমি এটাও জিজ্ঞেস করেছিলাম ওই লোককে যে মানুষজন কি আগেও ভুলেছে এরকম কখনো কখনো? সেই ব্যক্তি আমাকে স্পষ্ট বলতে পারছিল না কথাগুলো, কারণ পুরো ব্যাপার জানার মতো দুইজন লোক রয়েছে, এক হচ্ছে আকন্দ সাহেব, আরেকজন হচ্ছে আকন্দ সাহেবের একজন দুঃসম্পর্কের আত্মীয়, তারও বয়স অনেক। আমি ওই তিনটা জায়গায় গেলাম, নলকূপটা দেখলাম, একটা ডিপ টিউবওয়েল দেখলাম, কিন্তু এরপরে যে ডিপ টিউবওয়েলটা, এই ডিপ টিউবওয়েলের লোকেশনটাই অদ্ভুত। মানে এমন একটা জায়গায় ডিপ টিউবওয়েলটার লোকেশন, চারপাশ দিয়ে জঙ্গল, চারপাশ দিয়ে জঙ্গল, জঙ্গলের মাঝখানে আনুমানিক আধা থেকে আধা কাটার চেয়ে তো কম জায়গা, একেবারে সমতল। মানে কি এই জায়গাটাকে একদম সাজিয়ে রেখেছে ওই সমতল জায়গার উপরে সে ডিপ টিউবওয়েল, মানে যেভাবে সুন্দর করে ডিপ টিউবওয়েল রাখে সেভাবে। এবং চারপাশে জঙ্গলের ধরন দেখে আরো অবাক হয়ে গেলাম, বড় বড় ধরনের সব গাছ তো, কিন্তু মাঝখানে এত সুন্দর একটা জায়গা হয় কিভাবে আধ কাটার মতো, একেবারে প্লেন পরিষ্কার, পাতা পর্যন্ত নেই, অবাক করার বিষয় না, পাতা পর্যন্ত নেই। ধরে নেওয়া যেতে পারে যে গ্রামের মানুষজন পাতা কুড়িয়ে নিয়ে রান্না করে, তাই বলে একটা পাতাও থাকবে না এটা থেকে হয় নাকি। এই জঙ্গলের দিকে যখন তাকালাম তখন আমি স্পষ্ট বুঝতে পারছি যে জঙ্গলের ভিতরে কি জানি, তার চেহারা একটু একটু বুঝতে পারি আমি, নারীর মতো নারী, রীতিমতো নারী। আর শাড়ির আঁচল যে তুলছে বাতাসে, মানে অলৌকিক ভাবে এটুকু আমি বুঝি ওই দিনের আলোতে। ততক্ষণে যা বোঝার আমার বোঝা হয়ে গেছে যে আমি সম্ভবত এই ডিপ টিউবওয়েলে পানি দেখেছি। আমি চলে আসি এবং রাতের অপেক্ষা করলাম। আকন্দ সাহেবের সাথে আমি বসলাম, আমি ওনাকে বললাম যে আপনার আত্মীয় তার সন্তানের এই সমস্যা এবং এই কারণে আমি এখানে এসেছি, কারণ আমাকে যেটা বলা হয়েছে সমস্যা এইখানেই, এখানে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে হয়তো ওইখানে রোগী সুস্থ হয়ে যাবে। আকন্দ সাহেব আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন, কারণ উনি তো টিচার ছিলেন এক সময়, তো উনি আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন আপনি কি বুঝলেন এখানে এসে, কি বুঝছেন শেষ পর্যন্ত। আমি ওনাকে এটুকু বললাম একটা ব্যাপার তো ক্লিয়ার, আমি এখানে আসার পরে যে কাজ আমি কখনো করি না সেই কাজ আমি করলাম, সেটা হচ্ছে আমি পানি খাই, আমি কোথাও পানি খাই না। এখন তো সেবা আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কোথাও পানি খান না কেন, আমি বললাম যেটা আমার নিয়ম। তখন আকন্দ সাহেব বললেন তাহলে আপনি এখানে খাওয়া দাওয়া খাবেন না, আমি বললাম না আমি এখানে খাওয়া দাওয়া খাবো না। তখন উনি আমাকে বললো যদি আপনি এখানে নাই থাকেন, ওরে যদি আপনি না দেখেন তাহলে কিভাবে বুঝবেন আপনি। উনি সরাসরি কোনো ভনিতা না করে আমাকে ডিরেক্টলি বললো ওরে। তখন আমি ওনাকে বললাম যে আমার নজরে একজন আসলো, তার শারীরিক আঁচল উড়ে, তো ওনার চেহারা অত বেশি চেঞ্জ হয়নি তখন কথা শোনার পরও। উনি আমাকে বললো তাহলে আপনি থাকেন এখানে, দিনের বেলা যদি শারীরিক আঁচল দেখতে পান রাত্রেবেলা আরো বেশি দেখতে পারেন, যদি সামনাসামনি হয় তাহলে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন ও সমস্যাটা কোথায়, ও সমস্যার সমাধান তো করা হয়েছিল তাহলে আবার ফিরল কেন। আমি ওনাকে এটাও জিজ্ঞেস করলাম আপনার ঘরে কি কারোর আসা যাওয়া আছে, উনি আমাকে বললো না। আমি বললাম যদি আসা যাওয়া না থাকে তাহলে যখন আমি আপনি ছিলেন না তখন আমি আপনার ঘরে ঢুকেছিলাম, কারণ আপনার এই ঘরে নাকি ঢোকা যায়, ওই বেতের সোফার কাছে ছিলাম, একটা পাতিল আমার দিকে গড়িয়ে আসছিল, ওই পাতিলটা তো এখানেই রেখে গিয়েছিলাম আমি, পরে পাতিলটাকে আপনি দেখেছিলেন ভেতরে যে ছাই ছিল, আপনি জানেন যে ওই ছাইগুলো কিসের, আমি তখন বুঝতে পারিনি ছাইগুলো কিসের, কিন্তু এখন আমি জানি যে ছাইগুলো মানুষের, মানুষের শরীরের তিনটা অর্গানের ছাই এখানে, এই তিনটা অর্গান মানুষের শরীরের ভেতরে থাকে। এবং আপনাদের এলাকার ভেতরে কি কোনো মানুষজন মারা গিয়েছে গত 15-16 দিনের ভিতরে, উনি আমাকে বললো যে তিনজন মানুষ তো মারা গেছে, আর আপনি বলতেছেন তিনটা অর্গান আছে, তিনটা কি একই মানুষের নাকি তিনটা আলাদা আলাদা। আমি ওনাকে আবার বলি নাই, কারণ আমি নিজেও জানি না যে তিনটা একই মানুষের নাকি তিনটা একই আলাদা আলাদা ব্যক্তির। আমি কিভাবে জানলাম যে ওই ছাইগুলো অর্গানের, আমি ওই সময় ইচ্ছা করে বলিনি, যখন ওই পাতিল আমার হাতে ছিল তখন আমি পাতিলের ছাইয়ের ভিতরে এক মুহূর্তের জন্য আমি তিনটা অর্গান দেখেছিলাম মানুষের, এর মধ্যে একটা অর্গান আমি চিনি, বাকি দুটো অর্গান আমি চিনি না স্বাভাবিকভাবে, কিন্তু তিনটা ছিল। তারপর পরে আবার দেখলাম যে সেটা ছাই, এই জন্য আমি ওনাকে এখন বললাম, ওই ব্যক্তিকে ইচ্ছে করে বলিনি। প্রথম মিস্টেক যেটা ছিল আমার, আমি অনেক কথা না বলে পানিটা খাই, এই জন্য আমি আরো বেশি সাবধান এখন। উনাকে যখন আমি বলেছিলাম যে মানুষের অজ্ঞানের কথা, উনি তো আমাকে সেই উত্তর দিলই। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনাদের এই পারিবারিক সমস্যাটা কতদিন আগের, আর এটা পারিবারিক সমস্যাই নাকি গ্রামের সমস্যা? উনি আমাকে বলল, ওটা মানুষের যাই জিজ্ঞেস করা দরকার, তো কেউ তো আর এমনি এমনি কোনো কিছুতে ভোগে না। একটা রোগ যদি আপনার হয়, সে রোগ যদি চারপাশে ছড়া যায়, সেটা দ্বারা তো আপনারই, আর যে লোকের গায়ে রোগ হলো তারও তো দোষ আছে যে সে ওই রোগীর কাছে কেন গেল। কোনো কিছু তার এমনি এমনি হয় না, সে যখন চারপাশে ঘোরাফেরা করে, সে এখন যদি আবার তাকে যদি থামানো না যায় তাহলে তো বিশাল সমস্যা। আপনি এত কাজ করতে থাকেন, দেখেন কি করা যায়। ওনার সাথে এইটুকু কথা হলো আমার দিনটাতে, মানে রাতের না কি ওই সময় আমি বাইরে বেরিয়ে এসে, বাইরে বেরিয়ে আসতে না আসতে আমার চোখের সামনে আমি সাহেব, আমি সাহেব আমাকে বললেন, এই লোক নিজে চাচ্ছে সমস্যার সমাধান করতে, সে তো আদতে জানে না যে তার বয়স হয়ে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বলুন তো কিচ্ছা কাহিনী কি? উনি আমার খুব কাছে এসে বললেন, আমি যদি তোমাকে সব একবারে বলে দিই, কিছু নিজে শিখবে না, কিছু নিজে জানতে পারবে না। কখনো কখনো নিজেকে অনেক কিছু খুঁজে বের করতে হয়, এখানে এসে খুঁজে বের করার জন্য তোমাকে আমি উৎসাহ দিতে চাই, তখন হয়তো বলিনি কিন্তু এখন বলছে, এখন এখানে এসছো, এখন তুমি এটা নিজে খুঁজে বের করো কেন আর কি কারণে হয়। কিন্তু আমি তোমাকে বলি, এখানে কালচক্র একদম সুন্দরভাবে ছড়ানো, এমন কালচক্র চলছে এখানে যেটা তুমি যদি বুঝতে পারো একবার, তাহলে তোমার জন্য সেটা ধরা সহজ। আমি ওনাকে বললাম, যাতে এইভাবে বললেন না তাহলে তো সময় নষ্ট হয়ে যাবে আর আমি কিছু বুঝতে নাও পারি। উনি আমাকে বললো যে বোঝার জন্যই তো এত কিছু, বোঝার চেষ্টা করো একবার। কখনো কোনো মানুষ যদি কোনো কিছুর তদন্ত করতে বের হয়, তাকে এক মুহূর্তে উত্তর পেয়ে যায়, সে এক মুহূর্তে সেই ব্যাপারে উত্তর পায় না, তুমি খোঁজো। চলে গেল উনি ওইখান থেকে। এখন আমি থাকবো এই গ্রামের পাশে, বাজার আছে ওই বাজারে আমার জন্য একটা দোকানে থাকার ব্যবস্থা করা আছে দোকানে, এবং শুধু এই কারণেই আমি থাকতে চাচ্ছিলাম না এখানে, মানে কোনো মতে মন বসছে না। কিন্তু ওদিন ওই দোকানে শাটারটা খোলা রেখেই আমি দোকানের ভেতরে ছিলাম, দোকানে শাটার খোলা, কোনো জানলা কিন্তু নেই, শাটার খোলা, এবং আমার চোখে আমি দেখতে পাচ্ছি রাতের গ্রামের আলো এরকম, মানে চাঁদ তো রয়েছে কিন্তু একপাশে, এখন এটা এরকম হয় যে আকাশটা উজ্জ্বল লাগবে আপনার কিন্তু আলো তো বেশি নেই, আপনি চেহারাগুলো একদম পরিচিত হলে ধরতে পারবেন, অপরিচিত হলে সহজে ধরতে পারবেন না, কাপড়ের রং আপনি বুঝতে পারবেন, কাপড়টা কিরকম সেটাও বুঝতে পারবেন, কিছুটা দূরে একটা মানুষ যদি চলে যায় সেটাও বুঝতে পারবেন, কিন্তু তাকে পুরোপুরি চিনতে হলে আপনার সামনে আসতে হবে, তার কণ্ঠ শুনতে হবে, আলোর ধরন হচ্ছে এরকম। এবং সেই দিন বাতাস বয়ে যাচ্ছে, যে গরমকাল বাতাস বয়ে যাচ্ছে, আমার কানে প্রথমবারের মতো নূপুরের শব্দ আসলো। আমি এটা ইগনোর করে যাচ্ছিলাম কারণ আমি এটা খেয়াল করিনি। আমি ওদিকে তাকিয়ে রয়েছি আকাশের দিকে, তো আকাশ দেখছি তারা দেখা যায়, কি এক অদ্ভুত অবস্থা। গাছপালা যখন নড়ে তখন কেন জানি গাছপালাগুলোকে দানবের মতোই লাগে বাতাসে যখন নড়ে। আমি এটাই দেখছিলাম অনেকক্ষণ ধরে যে নূপুরের শব্দ ছিল আমি টের পাইনি। এবার যখন নোটিস করতে শুরু করলাম যে নূপুরের শব্দ হচ্ছে, আমি দোকানের বাইরে বেরোলাম, এদিক ওদিক তাকালাম, অনেকখানি এলাকা ভিজিবল, নূপুরের শব্দ কিন্তু দোকানের পেছনে। এখন দোকানের পেছনে যে জায়গায় নূপুরের শব্দ, আমি বাম দিকে মাথাটা একটু কাত করে দোকানের পেছনে দেখার চেষ্টা করলাম, পেছনে কিছু দেখা যায় না কারণ যে জঙ্গল রয়েছে আবার। কিন্তু এই প্রথমবার ভিতরে কেমন যেন একটা ভয় লাগলো, কারণ আমার কেন জানি মনে হলো যে এখানে আছে সে শাড়ি পরা অবশ্যই, কিন্তু সে কেমন জানি অদ্ভুত, সে শয়তানের মতো, সে চাইলে আমাকে মেরে ফেলতে পারে, এরকম একটা ভয় লাগলো আমার। এবং আমি এই ভয়টাকে সম্মান দিলাম ওই সময়, কারণ আমি থ্রেটের ব্যাপারে জানি না। আমার কানে প্রথমবার একটা শব্দ আসলো, মানে এরকম, হয় সে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে অথবা সে শব্দ করার চেষ্টা করছে। আমি দোকানের ভেতরে ঢুকে একেবারে শাটারটা নামিয়ে দিলাম মুহূর্তের ভিতরে, এবং শাটারের যে জায়গাটা রয়েছে ধরার ওইটার উপর আমার পা রেখে দিলাম। ওইখানে পা রেখে দিয়ে আমি জিজ্ঞেস করলাম কে। যখন আমি জিজ্ঞেস করলাম কে, তখন নূপুরের ঝনঝন শব্দটা একেবারে নাটকীয় ভঙ্গিতে বাম দিকে যে ওয়ালটা, এই ওয়াল ঘিরে ধরে ঘুরে ঘুরে শাটারের সামনে আসলো, এবং যখন শাটারের সামনে আসছে ওই ভাইব্রেশনটা পর্যন্ত আমি টের পাচ্ছি। ভাইব্রেশনটা শব্দ এরকম এরকম শব্দ। আমি আবারও জিজ্ঞেস করলাম কে, বাইরে কে। শাটারের মধ্যে এত জোরে একটা বাড়ি মারল, এই বাড়ির শব্দে আমি এতটা আতঙ্কিত হয়ে উঠলাম যে আমি মানে চমকে লাফিয়ে উঠেছিলাম, এবং শাটারটা রানিং তো মানে যে ধরে রাখতে হয় এটা উঠে গিয়েছিল সাথে সাথে। আন্দাজ করতে পারেন আমার অবস্থা কেমন তখন? ওই আচমকা শব্দের জন্য আমি যেমন তৈরি ছিলাম না, শাটারও যখন উঠে যাচ্ছে ওই সময় এক মুহূর্তের জন্য মনে হলো যে আমার চোখের সামনে এখন একটা দানব আমি দেখব, কিন্তু ওইখানে কেউ ছিল না। নূপুরের শব্দটা এরকম ভাবে এলো যেন তোর দিকে, জানি রাস্তা ধরে নিচের দিকে নেমে অন্য আরেকদিকে চলে যাচ্ছে, মানে রাস্তাটা গিয়েছে দোকানের সামনের দিক দিয়ে বাম দিকে, সে রাস্তা আবার একটু ঘুরে গিয়েছে ডানের দিকে, ওইদিক থেকে শব্দটা গেল, মানে সে ওদিকে তোর দিয়ে চলে গেছে। আমার তখন হার্ট এরকম টিপ 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 করছিল যা বেরিয়ে আসবে শুধুমাত্র। নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম যেভাবে পাই, অনেক চেষ্টা করছিলাম শান্ত করার জন্য, কিন্তু একটা সময় মনে হলো যে আমার আমি সাহেবকে ডাকা লাগবেই। আমি আমি সাহেবকে ডাকলাম, উনি সাথে সাথে রেসপন্স দিয়ে এলেন। উনি আসার সময় উনি যখন ঠিক ওই শাটারের সামনে দাঁড়াবেন, ওই সময় আমি খেয়াল করলাম যে তিনি ওই দিকেই তাকিয়েছেন যেদিকে দৌড় দিয়ে গেছে, এবং উনি আমাকে উদ্দেশ্য করে বললেন তোমাকে ভয় দেখাতে এসেছিল। তোমাকে আমি আবারও বলি, এই পুরো গ্রামে তার ছায়া আছে, সে যেখানে যায় সেইখানে সে এমন মায়া ছড়িয়ে দেয়, তিন ধরনের জিনিস ব্যবহার করে যাতে করে এইখানকার মানুষ ভুলে যায় কি করতে হবে, কিছু সময়ের জন্য তাতে খেয়াল থাকবে না। আমি ওনাকে বললাম এটার সমাধান কি, এটা সমাধান করে দেন নাহলে আমি এখান থেকে চলে যাই। উনি আমাকে বললো তাহলে তুমি চলে গেলে চলে যেতে পারো, কিন্তু আমি কোনো সমস্যার সমাধান করব না, কারণ এখানে এসছো তুমি, সমাধান করতে হবে তোমাকে, খুঁজে বের করতে হবে তোমাকে, ফেস করো জীবনে। আজকে যদি এটাকে এড়িয়ে যাও কাল এর চেয়ে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে সামনে পড়তে পারো, তখন কি করবে চিন্তা করে দেখো। পুরো রাত রয়েছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে দোকানের পাশে কেউ না আসে। আমি সব ওই কথা বলে ওইখান থেকে চলে যান। আমি দোকানের শাটার খোলা রেখেছি কারণ আমি জানি যে আর এখানে কোনো সমস্যা দেখা দেবে না। ডিসাইড করে ফেলেছি আমি এখানে থাকবো না, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। কিন্তু প্রায় শেষ রাতের দিকে যেহেতু ভালো লাগছিল না, বসে বসে মোবাইল ফোন টিপছে এটা করছে এটা করছে, একটা সময় আমার হুট করে একটা কথা মনে পড়ল, ওই যে বাচ্চাটা সে যে পানিতে লাভ দিয়েছিল, আমি তো শুনেছি সে পানিতে লাভ দিয়েছে, কিন্তু আমি যখন এখন বসে মোবাইল ফোন টিপছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাচ্চাটা পানিতে লাভ দেয়নি, বরং আমি দেখতে পাচ্ছি কিভাবে জানি ওইখানে কি ঘটনা ঘটেছিল। আমি দেখতে পাচ্ছি ওই পুকুর এরকম একটা আবহাওয়া, ওই বাচ্চাটা ওইখানে দাঁড়ানো, পানির ভেতর একটা ফেস দেখা যায় না, শুনেছিলাম না ঘটনায় ওই ফেসটা আস্তে আস্তে বেরিয়ে এসছে পানির ভেতর থেকে, ও লম্বায় ওই বাচ্চার চেয়ে তিন গুণ চো, ওই বাচ্চাটা না একদম বিমোহিত, ও চুলগুলো খুব ভয়ঙ্কর ভাবে এদিক সেদিক নড়াচড়া করছে যেন সাপ। বাতাসে অনেক লম্বা, বাচ্চাটা পা ধরে বাচ্চাটাকে সে তুলল। কাপড় যেভাবে পুকুরের পারে, এরকম শান বাঁধানো পুকুর পারে কাপড় ধরে যেভাবে আছানো হয় না, এইভাবে বাচ্চাটাকে আছান মারতে শুরু করলো সে। আমি দেখতে পাচ্ছি রীতিমতো ওই বাচ্চাকে সে আছাড় মারছে, আছাড়ার পর আছাড়, আছাড়ার পর আছাড়। একটা সময় রক্ত তো বেরোয় এসছেই, ধীরে ধীরে একটু একটু করে শরীরের বিভিন্ন অংশ ক্ষেত্রে বেড়ে আসতে শুরু করলো। প্রথমে দেখলাম যে দাঁত মারি কোনো অংশ সহ কিছুটা দাঁত, এরপরে কিছুটা চামড়া, কিছুটা কপাল ফেটে কি জানি বেরিয়ে আসছে, এরপরে কপাল আরো বেশি টেমা হয়ে গেছে। মনে হলো যে মগজ পানিতে ছুটকে যেয়ে পড়েছে। পরের বার সম্পূর্ণ আঘাতে এই বাহুগুলো একদম থেতলে গলে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে, যেন চামড়ার তলাকে সে শুধু আছাড় মারছে, কোনো হাড়কে না। আর মাথা, মাথা তালু বলতে কোনো কিছু নেই, নাক কিছুটা বোঝা যায়, ঠোঁটটা কিছুটা বোঝা যায়, বাকি উপরে কোনো কিছু বোঝা যায় না, কারণ সমস্ত অংশ ভেঙে মগজ বেরিয়ে আসছে। সেই মগজও তো পানিতে পড়েছে, ওই জায়গাটা ফাঁকা, অন্যান্য অর্গ্যানগুলো দেখা যায় ছোট ছোট রক্তনালীগুলো, নাকের পেছনের অংশটা দেখা যায় কুলুরি পাশ থেকে। এ আমি কিভাবে দেখলাম? মোবাইল ফোন টিপা অবস্থায় এটা আমি কিভাবে দেখলাম? আমি তখন তো বুঝে উঠতে পারলাম না, আমি আসলেই বুঝে উঠতে পারলাম না আমি এই সিনারিওটা কিভাবে দেখলাম জেগে থাকা অবস্থায়। শেষ হলো আজকে পর্ব, এবং আজকে পর্ব যে ঘটনাটি শুনলেন এই ঘটনাটি আমার, কিন্তু যেই অংশে আমরা ঘটনা নিয়ে কথা বলি সেই অংশে আমি তার আমার নিজের ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারি না, বরং আজকে ওই অংশগুলো নিয়ে কথা বলে যে অংশগুলো অতীতের ঝলক। সবার আগে সেই শিশুর কথা বলি, ওই ছেলেটা, এই যে সম্মোহনের মতো সে একটা ডাক শুনল, এবং সেই ডাক শুনে যে নিজের ঘর থেকে সে বেরিয়ে একটা জঙ্গলের রাস্তা পার করে সে যে পুকুর পারে এলো, এই পুকুর পাড়টা রাস্তার মাঝখান দিয়ে, মানে রাস্তার মাঝখান দিয়ে চলে গেছে, এক পাশে পুকুর আর এক পাশে মসজিদ। সেই পুকুর পারে সে এসে কি দেখলো, কিভাবে দেখলো? তাকে ওইখানে আসলে ডের অবস্থা পাওয়া গিয়েছিল, এবং সে ওই মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পরে তখন জানাজানি হয় যে আবারও নতুন করে সমস্যার উদ্ভব হয়েছে। এখন তাকে যে ডের অবস্থা পাওয়া গিয়েছিল এটা পাওয়া যায় সকালে, খবরটা আসে সকালের দিকে, মানে যখন স্বাভাবিকভাবে ওকে পাওয়া যায় না, খোঁজাখুঁজি হয়, কেউ তার জানা যে মসজিদে এরকম ঘটনা ঘটবে। এখন মসজিদে সেই দিন আজান দেওয়ার জন্য কেউ আসে নাই, গ্রামের মসজিদগুলো এরকম হয়, তো যখন দুজন দুজন মানুষ ওদিক দিয়ে যাওয়ার মানে রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি, তখন তারা নোটিস করে এখানে একটা ডের পরে পরে আছে বাচ্চা। আর আকন্দ সাহেব যদি, তিনি পঞ্জিকা নিয়ে রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিলেন, কারণ কি পঞ্জিকাতে আপনাকে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, এবং এই অলৌকিক দুনিয়ার কিছু ইনফরমেশন কিছু সময় মোতাবেক ঘটে, যেটা হচ্ছে ওই পঞ্জিকাতে ওই সময়গুলো লিপিবদ্ধ করা থাকে, মানে এই সময়গুলোর সাথে কিছুটা হলো যোগসূত্র আছে এই ব্যাপারগুলো, এমন যে না তা নয়, অবশ্যই আছে। এবং তিনি কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলেন, মানে এই জিনিসটা যে মুক্ত হওয়ার সময় আসছে, বা এই ব্যাপারটা যে মুক্ত হয়ে যাবে, যে এন্টিটির কথা বলা হচ্ছে এখানে, তার মুক্ত হওয়ার সময় হয়েছে কিনা, আরো যে তার ওই ওই এন্টিটির ছায়া মাটির দেয়ালে পড়া, মানুষজনের কথা ভুলে যাওয়া, মুখ হা করে থাকা, এগুলো এমন একটা ঘটনার ইঙ্গিত দেয় যে ঘটনার সাথে অতীতের অনেকগুলো ইভেন্ট জড়িত, বিশেষ করে আকন্দ সাহেব এই ঘটনার সাথে মারাত্মকভাবে জড়িত, এবং তিনি হচ্ছেন এই ঘটনার পিলার। আমি আবারও বলি, তিনি হচ্ছেন এই ঘটনার পিলার, এবং এই ঘটনাটা আনুমানিক 30 বছরের একটা সাইকেল, আনুমানিক 30 বছরের একটা সাইকেল। এবং যে গ্রাম এটা, এই গ্রামটা এখন তো বিদ্যুৎ আছে, কিন্তু আকন্দ সাহেব তখন আর কি বিদ্যুৎ ব্যবস্থা নিতে চাননি। তিনি তার নিজের যে দুনিয়াটা, সে দুনিয়াটা সাজিয়ে রেখেছেন শুধুমাত্র এই এনটিটিকে আটকে রাখার জন্য। আমি আবারও বলি, এই এনটিটিকে আটকে রাখার জন্য, কারণ এই এনটিটির ব্যাপারে আকন্দ সাহেব বাদে আর কেউ বেশি কিছু জানে না। গ্রামের মানুষ বিভিন্নভাবে সাফারার হয়, বিভিন্নভাবে ঘটনাগুলো ঘটে, এবং গ্রামের মানুষ এটাকে খুব ভালো করে বিশ্বাস করে যে এটা একটা ভূত বা পেতনি, যেটা সময় হলে চলে আসে। কিন্তু এটা কালচক্রের অধীন, কাল অর্থাৎ অতীত, চক্র মানে সময়, অতীত সময়ের একটা ব্যাপার যেটা বারবার ফিরে আসে। এবং আকন্দ সাহেব হচ্ছেন এখানকার গার্ড, যার কাজ হচ্ছে এটাকে টিকিয়ে রাখা বা ধরে রাখা, যাতে সে না আসতে পারে। এখন সেই দিন রাত্রে যেহেতু তিনি মানে অস্থির হয়ে গিয়েছিলেন, সময় হিসাব নিকাশে সমস্ত কিছু মানে মেলানোর জন্য, এটা কিন্তু প্রমাণ করে যে তিনি নিজেও জানতেন না যে এরকম কোনো ঘটনা ঘটবে, সময় আগে সে মুক্ত হয়ে যেতে পারে। অর্থাৎ যে মুক্ত তাকে বন্দি করা, তাই না? এবং যে বন্দি থাকে সে যখন মুক্ত হয়, সে তখন তার কাছেই তো একবার যায় যে তাকে বন্দি করেছে, এই জন্যই তো মাটির দেয়ালে তার ছায়াটা দিনে দেখতে পেয়েছেন। আর যেন উপরে শব্দ, দরজার শব্দ, কেন দরজার শব্দ হবে কেন? এটা একটা আগ্রাসী ভঙ্গি নয়? আপনি রাগ হয়ে যদি দরজায় লাথি মারেন বা রাগ হয়ে যদি দরজায় কোনো কিছু ছুঁড়ে মারেন, তখনই তো শব্দ হবে। আপনি তো আর এমনি এমনি দরজায় ধাক্কা মারবেন না শব্দ করার জন্য। অর্থাৎ আকন্দ সাহেবের উপরে তার রাগ আছে, খুব আছে। অবাক করার বিষয় হচ্ছে যে এই ব্যক্তিকে কিন্তু সে তখন পর্যন্ত অ্যাটাক করেনি, তার পক্ষে কিন্তু ঘরে ঢুকে ইম্পসিবল না। কারণ যখন আমি ওইখানে ছিলাম, মনে আছে একটা পিতলের পাতিলের মতো পাতিল, লাল কাপড় দিয়ে মুখ ঢাকা, সেটা আমার দিকে কুড়িয়ে কুড়িয়ে এসেছিল, এটা কে পাঠিয়েছ? এটিকেই তো, অন্য কেউ না, যার ভেতরে ছায় ছিল। আবার ওনার সাথে কথোপকথনে কিন্তু জানতে পেরেছেন যে তিনজন মানুষ মারাও গেছে, আর আমি কিন্তু তিনটা অর্গান দেখেছিলাম। কিন্তু আমি নিজে তো শিওর না যে তিনজন মানুষ নাকি একই মানুষের অর্গান তিনটা। কানেকশন তো রয়েছে, ঘটনা তো শুরু মাত্র, এবং শুরু হয়ে যাওয়া ঘটনা আস্তে 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 তার নিজের ভেতরে লুকিয়ে রাখা প্রত্যেকটা রহস্য ধীরে ধীরে ছাড়তে থাকে। চার পর্বের এই ঘটনার প্রথম পর্ব হচ্ছে আজ শুনলেন, কালচক্রের প্রথম পর্ব। সামনে আরো ধীরে 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 সমস্ত কিছু বের হবে। কেন দুপুরে শুনত, আর কেন আকন্দ সাহেবের সাথে জড়িয়ে? আরো একটা ব্যাপার আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে তার কেন এতখানি অ্যাবিলিটি রয়েছে যে সে মানুষকে করাপ করতে পারে। আমি আবারও বলি, করাপ ঘটনার কিচ্ছুই কিন্তু এখনো শুরুই হয় নাই, কারণ আকন্দ সাহেবের কাছে রয়েছে অতীতের সমস্ত কিছু, এবং এর অতীত অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, যা ধীরে 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 পর্বের পর পর্বে আপনাদের চোখের সামনে চলে আসবে, এবং শেষটা হয় কিভাবে সেটাও তো অবশ্যই আপনারা জানতে পারবেন। ততদিন পর্যন্ত অপেক্ষা, শেষ হলো আজকের পর্ব।